Royal Tiger Green presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
আমন্ত্রণ আরো একবার, রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। এই মহামঞ্চে এবং 140তম পর্ব শোনা শুরু করলেন আপনি। আর জি কেভিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার মঞ্জু। এবং আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে কে কনফেস করতে যাচ্ছেন লাখো জনতার সামনে, চলুন প্রথমেই শুনে নিই আমরা সেটা মঞ্জুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মতো সৎসাহস খুব কম মানুষেরই থাকে, আর সেটা যদি হয় অপ্রিয় সত্য তাহলে তো কথাই নেই। আমাদের সত্য বলার মঞ্চে আজ সাহসী মানুষটির নাম টিঙ্কু। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে টিঙ্কু সবার ছোট। জন্ম পুরান ঢাকায়। টিঙ্কু সবসময় অসহায়, বিপদগ্রস্ত আর গরিব মানুষের পাশে থেকেছেন। একবার একজনকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয়ও নিয়েছিলেন। প্রিয় খাবারের মধ্যে মায়ের হাতের যে কোনো রান্না, সবজি আর ফলমূলই তার সবচেয়ে বেশি পছন্দ। নিয়মিত ডায়েরিও লেখেন, পত্রিকা পড়েন আর অবসর পার করেন FM রেডিও শুনে। এই মানুষটি আজ কেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে তা জানার জন্য এখন আমরা চলে যাচ্ছি আর যে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ মঞ্জু তোমাকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকে টিঙ্কু রয়েছে আমাদের সাথে। টিঙ্কু তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে ফোকাস করবে, কনফেস করবে। এবং বরাবরের মতোই আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই প্রিয় শ্রোতা, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব শোনা শুরু করেছেন আপনি। এবং এখানে মূলত একজন বন্ধু এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করে। এই অর্থে সে কনফেস করে যে তার মতো করে ভুল, তার মতো করে অপরাধী সমাজে যাতে আর কেউ কখনো না হয়। প্রথমেই টিঙ্কু আপনার কাছ থেকে জানতে চাই যে কি কারণে বা কোন বোধ থেকে আজকে লাখো জনতার সামনে আপনি আপনার বিবেক বোধের তাড়নায় কনফেস করতে যাচ্ছেন, মূলত আপনার বিবেকটি জাগিয়ে থেকে।
আমার বিবেকটা আপনি জাগিয়েছেন। আমি আপনার প্রত্যেকটা, তার মানে যা বলিব সত্য বলিব শুনেছি। এবং লাস্ট আমার ওই এপিসোডটা খুব ভালো লেগেছে, যেটা আপনার ইব্রাহিম গ্যান্ডারিয়া আর একটা মেয়ের ইয়ে ছিল আপনার কুমিল্লার উপজাতি মেয়ে।
জি,
এই দুটো থেকে আমার, তার মানে নিজের প্রতি একটু কনফিউজ হচ্ছে যে নিজেকে একটু হালকা করি।
আপনি যে আজকে যে এই যে লাখো জনতার সামনে যে কনফেস করতে যাচ্ছেন,
জি,
অনেকেই হয়তো আপনাকে চিনে ফেলবে।
জি,
আপনার ব্যক্তি জীবনে তো অনেক ধরনের একটা বিপদ হতে পারে।
জি জি জি,
এটা জেনেও আপনি কেন লাখো?
আই ডোন্ট কেয়ার। পৃথিবীতে যাতে জীবন আছে মৃত্যু অনিবার্য, আমার মতো একদিন হবে। আমার যদি পানিতে মৃত্যু থাকে আমি পানিতেই মরব, আমি মতকে ভয় পাই না।
আপনি কেন আজকে লাখো জনতার সামনে কনফেস করবেন?
আমার সত্য, আমার জীবনে যা আমি করেছি আমি সত্য ঘটনা বলতে আসছি। আমি সত্য বলবো, যা বলবো সত্য বলবো, কোনো মিথ্যা বলবো। আমি 14 বছর থেকে আমার 43 বছর 23 বছর আমার অপরাধ, আমার ড্রাগস, আমার সব কিছু ভালো মন্দ সব বলবো।
অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা। আমরা দেখলাম যে টিঙ্কুর বিবেক বোধ জাগার পেছনের মূল কারণটা কি? আমরা বরাবরের মতো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, তার আগে আপনাদেরকে আরো একবার ইনশিওর করছি যে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ধন্যবাদ আপনাকে, জেবিএস এর 144তম পর্ব থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সেজন্য। টিঙ্কুর, আজকে কনফেস শুনে আপনি আপনার মূল্যবান মতামত অনুষ্ঠানের শেষে গিয়ে নিশ্চয়ই প্রদান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ বলুন, আপনি শুরু করুন। একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা জানতে চাই যেভাবে আপনি অপরাধী হয়ে উঠলেন।
1975 তখন মারা যাওয়ার আগে, তখন ওনার ভাষণ আমি শুনলাম দু একবার।
ওই সময় আপনার বয়স কত?
তখন আমার বয়স হলো, আমি 2 বছর আমার বয়স, আমি 73 আমার দুটোবার।
আচ্ছা, তো আপনার মনে আছে 2 বছর?
হ্যাঁ আমার মনে আছে। টিভি তখন ওই মহল্লাতে একমাত্র আমার বাড়িতে টিভি, আমার বাড়িতে তার মানে পুরো হাট বসত।
আচ্ছা আচ্ছা।
একবার হাট বসত, আজিম খানের গান হতো, আজিম খান তখন সুপার ডুপার হিট।
জি,
তখন সবাই খবর নানা টানা সবাই আসতো। তখন আমি ছোট, তখন আমি দেখতাম যে শেখ মুজিবুর ভাষণ দিতেছে, আবার হঠাৎ আপনি লাইট চলে যেত, সাইরেন দিত,
লাইট চলে যেত,
লাইট চলে যেত।
আচ্ছা।
হ্যাঁ, ওই উপর দিয়ে গিয়ে যাচ্ছে, কি যাচ্ছে, রকেট যাচ্ছে, ইয়ে যাচ্ছে, তখন বলে যাও, আমি তো বাচ্চা মানুষ বুঝি না।
জি,
আমি কিন্তু জিয়াউর রহমান আমার পুরো মনে আছে।
আচ্ছা ঠিক আছে।
তারপর উনি যখন সার্কিট হাউসে মারা গেল, তখন আমি উদয় স্কুলে পড়ি,
ওকে,
কেজি ওয়ানে পড়ি, আমার 2 বছর লাইফ গেছে, নার্সারিতে পড়ি। আমার আমি জন্মের পরে আমার বাড়িতে কালো ফোন দেখেছি, কালো 20 ফোন, ফ্রিজ দেখেছি, টিভি দেখেছি, সোনিও টিভি, শাটার 2100 টাকা দাম কিনেছে তখন। তা ওই মহল্লার কোনো কিছু দরকার হলে দৌড়ে আমার মার কাছে আসতো, মান্নান নাম নেওয়া ভালো, তারপর বলছি মিনাপু তোমার শাড়িটা দাও, আমি একটু পার্টি আসতে যাবো, মা শাড়ি দিয়ে দিত, মিনাপু তোমার এটা স্যান্ডেলটা লাগবে একটু দাও, মা দিয়ে দিচ্ছে, সব আমার মা ইয়ে করতো।
আচ্ছা।
তারপরে আহসানুল্লাহ, ওনাকে আমি মামা বলে ডাকতাম, উনি আমাকে খুব আদর করতো, উনি আমাকে ঘুম পাড়তো রাত্রেবেলা বলে নিয়ে, তখন আমার বয়স কত, 4 বছর হবে।
কে ছিলেন এই ভদ্রলোক?
এই ভদ্রলোক ছিল লজিং টিচার, ছিল
মানে আপনাদের বাড়ির লজিং
টিচার ছিল, আমাদের বাসায় থাকতেন।
আচ্ছা আচ্ছা।
একটা রুম তার জন্য দিয়ে দেওয়া হয়েছিল, আর আমার বোনরা থাকতো একটা রুমে, আমি আমার বাবা আমার মা একটা রুমে থাকতাম।
আচ্ছা আচ্ছা।
আর সামনে পুরো ফুল বাগান ছিল, মার সব ছিল ফুলের বাগান।
ওকে।
তারপরে
বাড়িটা যেন কোথায় ছিল আপনাদের?
এনায়েতগঞ্জ।
এনায়েতগঞ্জ মানে পুরান ঢাকার মধ্যে পড়ে,
ওয়ানটুলি,
ওকে,
হাজির পার্কের অপোজিট।
ওকে, ওটা কি এখনো আছে?
এখনো আছে। হ্যাঁ, ওই বাড়িটা আবার বিক্রি করে দেওয়া হয়েছে
পরবর্তীতে।
হ্যাঁ, পরবর্তীতে আম্মা একটু সমস্যায় পড়লো, তখন আম্মার প্রায় 1 লক্ষ টাকা একটা ঋণ হয়ে গেল।
ঠিক আছে, আমরা সেটা পরে জানবো।
আচ্ছা,
আপনি যেটা বলছিলেন যে লজিং থাকতো।
আচ্ছা, লজিং থাকতো, লজিং দুই বোনকে পড়াতো, বাবা কন্ট্রাক্টরি করতো, বাবা সিঙ্গাই মানিকগঞ্জ, সে রুটস কন্ট্রাক্টরি করতো, সে চলে যেত, সে করতো, আম্মা করতো।
ওকে।
তা আম্মার সাথে তার একটা রিলেশন হয়, আমি তখন ছোট, এত কিছু বুঝি না, কিন্তু জানি জাস্ট একটা রিলেশন হয়। তখন বাবা আসতো 7 দিন 8 দিন পরে, বাবা এসে মা খুব মারতো, খুব পিটাতো। কেন
মানে আপনি তখন জানতেন না?
জানতাম না, আমি বুঝতাম না কেন পিটাতো।
ওকে।
এবং আমার বাবা আমার দুই বোনের জন্য পাগল ছিল, আমার বাবা আমার জন্য কিচ্ছু।
একটু থামাচ্ছি আপনাকে, আপনি কি পরিবারের বড় সন্তান ছিলেন?
না, আমি সবার ছোট।
সবার ছোট ছিলেন। ওকে। আপনি তখন বুঝতেন না যে মাকে কেন পেটাচ্ছেন?
না।
ওকে, নোট দিস পয়েন্ট প্রিয় শ্রোতা, বলুন।
হ্যাঁ, তারপর মাকে পেটাচ্ছে, মা কান্ত, আর আমি বাবা মাকে ধরে দূরে রাখতাম, বাবা বাবা। তারপর বাবা যখন নামাজে উঠতো, নামাজ পড়তো, বাবার কান্দে জুড়ে বাবা এইভাবেই নামাজ পড়তো। একদিন বাবা বসে আছে, বাবার মন খারাপ, তখন আমার বয়স 5 বছর বয়স, তখন আমি 5-6 বছর বয়স।
জি,
আমি তখন নার্সারি কেজি ওয়ানে পড়ি উদয়নে।
ওকে।
তখন উদয়ন 4-3 তলা ছিল না, ব্রিটিশ কলেজ ছোট্ট ছিল, এসে বলে বাবা একটা টাকা দাও না, আজকে আমরা পেন্টিং করবো। বাবার যে মন খারাপ আমি জানি না, কেন মন খারাপ সেটা আমি জানি, ছোট্ট মানুষ, বাবা দাও না, বাবা দাও না পিছনে থেকে, সে কি করলো, স্যান্ডেলটা খুলে আমাকে ইচ্ছা মতো পিঠালো,
হঠাৎ করে
ইচ্ছা মতো পিঠালো। পিঠানোর পরে আমি যখন খালি ছুটলাম, আমার মা আবার ধামারি থেকে পাথর এনে আমার বাড়ির সামনে, পাথর এখনো সেট করা আছে, বিক্রি করে দেওয়া হয়েছে, তখন একটা পাথর পড়েছিল, একটা পাথর নিয়ে একবার মারলাম
বাবার দিকে,
বাবার দিকে একবার এই জায়গায়
বাবার কপালে,
কপালে একটা, কপালে গিয়ে একটা ব্লিডিং। আমি পাশের দিকে আমার নানু বাসা, নানু আছে, দূর দিয়ে ঢুকে গেলাম, ব্যাস।
তখন কি আপনি স্কুলে পড়েন?
তখন আমি স্কুলে,
কোন ক্লাসে যেন পড়েন?
আমি তখন আপনার
কেজি ওয়ানে।
তারপরে নানু বাড়িতে ঢুকে গেলাম, ঢুকে বাইবেরি ঘর আছে, আমার মামা এখন ইয়াতে ছয় মাসের লিস্টে আছে, তখন ওনার ঘরে চুকির তলে লুকালাম। তারপর বাবাকে নিয়ে ইস্তি দিয়ে আনলো, বাবার সাথে আমি আর কোন কথা বলি না, বাবার সাথে কথা বলিনি এক মাসের, কোনো কথাই বলিনি, কথাই বলিনি। পরে বাবা আমার কাছে সরি বললো, মাপ চাইলো, তারপর আবার বাবার সাথে একটু কথা। তো হঠাৎ একদিন মাকে মাইরা টাইরা রাত্রেবেলা পিটায় ইচ্ছা মতো বাবা চলে গেল, কোথায় জানি জানি না। সকালবেলা মা উঠলো, ও এর মধ্যে আবার আমাদের লজিং টিচার ওনাকে বের করে দিচ্ছে বাবা,
মানে বাবা লজিং টিচারকে বের করে দিচ্ছে
লজিং,
মানে এগুলো আপনি বুঝতে পারছেন না কেন হচ্ছে
না, আমি
ঘটে যাচ্ছে,
আই ডোন্ট নো
ওকে।
হ্যাঁ, বের করে দিল। তা মা আমাকে একদিন নিয়ে গেল যে চলো আমি আসন মামাকে দেখবো, ওইখানে একটা অফিসে ওইখানে চাকরি করে ওইখানেই থাকে।
আচ্ছা,
তোকে আমি নিয়ে যাবো। পরের দিন আমাকে নিয়ে গেল, দেখা করলাম, দেখা করার পর উনি আমাকে অনেক কিছু আদর করলো, অনেক ইয়ে করলো, আমার সাথে কথা বললো। আমি এসে এত কান্না কানলাম, আমি থাকবো না এই বাসায়, তুমি ওনাকে এনে দাও আমাকে। পরের দিন আম্মা লেখে চাকরি গুছালো, সব গুছালো। আমার বড় বোনের নাম সিলভির আর ছোট বোনের নাম সোমা আর আমার নাম টিঙ্কু। চলো কোথায়, মিরপুর যাবো, চলো কোথায় যাবো প্রশ্ন করো, চলো। তখন বেবি ট্যাক্সি ছিল, তখন আপনি বিজয়ের এক নম্বর থেকে বেবি ট্যাক্সি নিলাম, মিরপুর ঘুরে যেতে হতো বাংলা কলেজ দিয়ে।
জি,
তখন 15 টাকা ভাড়া।
জি,
এটা হলো আপনার 84 কে 85, 15 টাকা ভাড়া দিয়ে মিরপুর 10 নম্বর আসলো। ভিতর দিয়ে আরকি সেনপাড়া দিয়ে আপনার ওই ভিতর দিয়ে আর কি মাটির রাস্তা দিয়ে ব্যাগ নিয়ে দুবোন আর মা নিয়ে ওইখানে একটা বাড়ি ভাড়া নিলো 700 টাকা। শুধু একটা বাড়ি, কিচ্ছু নেই, গ্যাস নেই, পানি নেই, কারেন্ট নেই, কিচ্ছু নেই, পুরা ধান খেত, 700 টাকা বাড়ি ভাড়া। বাড়িতে উঠলাম, মা বললো এখানেই আজকে থেকে থাকবো, কিন্তু মা আমি নিজের স্কুলে যাবো না, কেন বাবা ওইখানে তোমাকে এখানে স্কুলে ভর্তি
করতে, তখন আপনি উদয়নে পড়তেন,
হ্যাঁ তোমাকে এখানে স্কুলে ভর্তি করে দেবো। তখন আমাকে কাজীপাড়া হাজি ইউনুস আলী প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল ক্লাস 2 তে। তখন আমার বয়স 12 বছর,
12 বছর,
12 বছর ক্লাস 2 তে।
এত ব্রেক স্টেডি
কেন, এত ব্রেক, এই যে এইসব
গন্ডগোল, এইসব পারিবারিক ঝামেলা,
ঝামেলার জন্য।
ওকে,
হ্যাঁ সবাই হাসতো, এত বড় কিরে তুই টুতে, কিছু বলতাম না, কিন্তু আমি খুব ভালো ছাত্র ছিলাম। আমি অঙ্কতে 100-100 পেয়েছি, টুতে আমার 1 নম্বর রোল ছিল।
ওকে,
সেইটা আমাকে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিয়ে দিল মিরপুর 10 নম্বর, সেটা ভর্তি হলাম। তারপরে 3, 4, 5, 5 এ যে আমার লেখাপড়া স্টপ করে গেল, আমি অন্য জায়গায় চলে গেলাম।
কিভাবে চলে গেলাম,
এখানে একটা ছেলে আছে যার নাম বাবু, কাজীবার যখন আসলাম, যখন আমি আদর্শ ভর্তি হলাম 5 উঠলাম, তখন বাবুর সাথে আমার পরিচয় হলো।
আমার
নানা যখন মারা যায় তখন আমার মা আমাকে নিয়ে গিয়ে,
না সেটা তো ওই সময়টাতে না, ওটা পরের
পরের পর।
তো আপনি ততদিনে কি জানতে পেরেছেন যে আপনার মা কেন ওখান থেকে চলে আসলো?
না, তখন আমি জানতে পারিনি। পরে আমি যখন যখন আমি একটু মেসেজে আসছে
তখন আপনি জানেন,
তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ
ঠিক আছে, ওকে ফাইন।
তখন মার্বেল খেলতাম আমরা,
জি
তখন গুলি খেলতাম। বাবু আসলো, বাবু ক্লাস 7 এ পড়ে, আমি 5 এ পড়ি। তো মার্বেল খেলতাম, মার্বেল আবার টাকা দিয়ে জুয়া খেলতাম, আবার মার্বেল দিয়ে খেলতাম। তখন স্কুলে যাওয়ার সময় স্কুল হলো 7:30 থেকে 12 পর্যন্ত। তো শনিবার একটা পূর্বী হল ছিল, শনিবার একটা শো ছিল সকালবেলা, 10:30 থেকে 12 পর্যন্ত।
জি,
তখন কি করতাম, ওই ব্যাগ ছিল, ব্যাগ না তো, 2টা বই, আমার বাংলা বই আর 2টা বই নিয়ে 2টা খাতা, এক কবরস্থানের মধ্যে রেখে ছবি দেখতে চলে যেত
পূর্ববি হলে। হ্যাঁ
এখনো আছে। তা বাবু আমি আমরা চলে যেতাম নির্গুম মাঝে, এই স্কুল পালানো শুরু হলো।
আচ্ছা,
তারপরে প্রথম আসলো হিরোইন,
মানে এটা কি আপনি ড্রাগের কথা বলছেন?
হ্যাঁ ড্রাগস এর কথা বলছি। বাবু নিয়ে আসলো একদিন 15 টাকা দিয়ে এভিনিউ 5 থেকে।
কি নিয়ে আসলো?
হিরোইনটা বেনামাল পুরা একটা চাকা। বাবু এটা কি কয়, এটা নতুন একটা নেশা আসছে, এটা খেলে নাকি খুব সুন্দর ইয়ে হয়।
আপনি এর আগে পর্যন্ত কোনো নেশা নিয়েছেন?
এর আগে আমি একবার গাঁজা, প্রথম একবার যে সবাই গাঁজা খায় একটু দেখি, আমার এক ফ্রেন্ড আছে ভাষণ টেকের মানিক, চল শালিবাগে যাবো, এখানে 5 টাকা পোতলা গাঁজা পাওয়া যায় খুব ভালো।
আচ্ছা,
5 টাকা পোতলা গাঁজা নিয়ে এসে 4টা সিগারেট বানালাম।
আচ্ছা,
বানায় আমার ঘরেই আম্মা তখন ট্রেড করে, আম্মা ট্রেড করে, মামাও ট্রেড করে, আমি ওই ফ্রেন্ডকে নিয়ে খেলাম। খেয়ে তো পুরো অবস্থা বমি টমি করে। এই ফার্স্ট গাঁজা, তারপর আমার হলো
এটা। কোন ক্লাসে থাকতে? ক্লাস টু তে
না, ক্লাস ফাইভ সিক্স। ক্লাস ফাইভ সিক্স, ফাইভ ফাইভ এ সিক্স না, আমি ফাইভ পর্যন্ত। আমার সিক্স আমি
ফাইভ এ গিয়ে আপনি প্রথম গাঁজা খেয়েছেন?
হ্যাঁ, ফাইভ এম প্রথম খেলেন।
তখন বলতে গেলে এক ধরনের পরিণত বয়সী আপনার, কারণ ক্লাস টু তে যদি বারো বছর হয়।
না, ক্লাস ফাইভ এ আমি বলি আপনাকে, আমি যখন ক্লাস ফাইভ এ পড়ি আমার 73 তে জন্ম।
তার মানে আপনার যদি যদি বারো বছর হয় ক্লাস টু তে, তার মানে ক্লাস ফাইভ এ গিয়ে যদি গ্যাপ না থাকে আপনার তিন বছরে, তাহলে পনেরো থেকে ষোলো বছর বয়স।
আমি 14 বছর থেকে আমার ড্রাগস জীবন শুরু।
14 ইয়ার্স থেকে আপনার ড্রাগস নেওয়া শুরু। এবং প্রথম হচ্ছে হলো আপনি
গাঁজা,
গাঁজা দিয়ে শুরু করলেন।
হ্যাঁ,
ওকে। তারপরে বাবুর যে স্টোরিটা আপনি বলছেন, তো
তারপরে চরস, বাবু চরস ধরালো, তারপর ধরালো হিরোইন।
চরসের পরে বাবু হিরোইন ধরি?
হ্যাঁ,
তো হিরোইন নিয়ে আসছে।
তারপর ও কন্টিনিউ খেতো, আমাকে মাঝে মধ্যে দিত, দিত না আবার দিত। দেখতাম যে প্রথম দিন খেয়ে তো বমি টমি করে অস্থির।
এটা কি হিরোইন না চরস?
না, হিরোইন, একেবারে অরিজিনাল বেনামালটা, একেবারে চাকা তো গুড়া না, চাকা ছিল তখন। তার মানে একটা খেতে লাগতো দুই ঘন্টা, আর গন্ধে তার মানে এমন অবস্থা, বমি 10 বার করতাম বমি, এমন অবস্থা।
তাও খেতেন?
তাও খেতাম। আর বাবু তো কন্টিনিউ, ও কন্টিনিউ, ও মুক্তিতে, কুরাইশি মুক্তিতে ভর্তি হতে না হলো 10 বার 20 বার ডিটক্স করছে।
আচ্ছা, ঠিক আছে, ওই ওই জায়গাটায় আমরা পরে যেতে
চাই। আচ্ছা,
তো তখন আপনি নিলেন, নেওয়ার পর?
নেওয়ার পর আমি কিছুদিন, তারপর আমি ছেড়ে দিলাম যে না, আমি গাঁজাটা কন্টিনিউ হয়ে গেল, গাঁজা আর চর্স আর ট্যাবলেটটা।
কি ট্যাবলেট?
ট্যাবলেট আপনি সিম তন্ত আপনি টিপ ছিল, আপনি এনে ছিল, ছিল 20-30-25 চাবাই খেয়েছেন, খেয়ে পড়ে থাকতাম, তারপর আবার গাঁজা খেতাম। আবার এখানে এখন মাদ্রাসা মার্কেট হচ্ছে কাজীপাড়া, ওই মার্কেটেই ওই বাবু, ওর নাম হলো সেন্ট্রি বাবু, সেন্ট্রি বাবু। পরে সেন্ট্রি কেন হয়েছে সেটাও আমি বলবো, এখন ও বিরাট ব্যবসায়ী। ওইখানে বসে চিলুম দিয়ে গাঁজা খেতাম, চিলুম দিয়ে গাঁজা খেয়ে মহল্লায় রংবাজি করতাম, সিটিং খাইতাম, উড়ে ধরতাম, আই দাঁড়া। তখন তো পুরো ধান খেত, তখন ওকে সরণি হয়নি, আই দাঁড়া, কই যাস ভাই, কি আসতে ভাই দে। আমার জীবনে আমি প্রথম ছিনতাই করি বাবুকে নিয়ে জার্মানি, জার্মান টেকনিক্যাল সনি হলের সামনে শালিরবাগে। তখন রাত 9:30, চাকু কিনলাম ফার্মগেট থেকে, বাবু একটা কিনলো, আমি একটা কিনলাম, দুইটা চাকু। আমরা এখান থেকে বেবিতে উঠবো গাবতলিতে, তুমি এক সাইডে বসবো, আমি এক সাইডে বসবো, মাঝখানে যে প্যাসেঞ্জার তাকে ঠেকাবো, তুমি সামনে বসবো, আমি ঠেকাবো তাকে। তিনজন ছিল, আমার হরজত একটা ছেলে ছিল বিক্রমপুরের, হরজত এক সাইডে, বাবু এক সাইডে, বাবুর কাছে একটা ছুরি, আমার কাছে একটা ছুরি, টেম্পু। আর মাঝখানে যে লোকটা, এই লোকটা ছিল আর্মি পার্সন, সেটা তো আমরা জানতাম। যখন এসেকালকে বাড়ির সামনে গাড়িটা আসলো, তখন কিন্তু শুধু এসেকালকে বাড়িটা ছিল, আর সব ইট ছিল, ইট ইট চাকা, আর একেবারে ফাঁকা। তখন বাবু চাকুটা ঠেকাই দিল, ওই লোককে চাকু ঠেকাই দিল। আমি ড্রাইভারে বললাম যে একটা কথা বলি, একটা ঢুকাই দিল ড্রাইভার, চুপচাপ গাড়ি থামাই দিল। আর লোক তো আর বাবু তো আর কিছু করেন, আমি চাকু ধরে একটা দেখি দেয় লোক, আর্মি লোক, মিষ্টি মুষ্টি, ওই মিষ্টি হারি লয়ে বাবু বাঁচাও বাঁচাও চিল্লাই, তখন সবাই আসতো। তো তখন আমরা ওই এসে খেলে বাড়িগের দিকে জালের নামায় পানির মধ্যে লুকাই দিচ্ছি কতক্ষণ, যখন সবাই চলে যায় তখন আমরা উঠে চলে আসি। তারপরে ওটা হলো না, ওরা আসলাম জার্মান টেকনিক সনি হলের পাশে,
একই দিন,
একই দিন, ওই দিন।
তখন আপনি ক্লাস সিক্সে পড়েন?
তখন ক্লাস ফাইভে পড়ি, পড়ালেখা স্টপ তখন আমার শেষ।
ফাইভে থাকা অবস্থায় আপনার
পড়ালেখা শেষ? ফাইভ, ফাইভ পাস করে পড়ান, পড়ালেখা শেষ।
ওকে, আপনি ক্লাস ফাইভে পড়েন, বলুন। তারপর
তখন যা আসি, আমি হজরত আর বাবু, একজন মুরব্বী মানুষকে পাই দাঁড়িয়েলা, বয়স হবে 65, সে হেঁটে হেঁটে আসছে, আস্তে করে ধরলাম যে আস্তে দিয়ে দাও, কথা বলুন, একেবারে হামলায় দেবে। সে আস্তে করে আমি তো 1300 টাকা পেলাম, তখন 1300 টাকা তখন অনেক
অনেক টাকা।
সাথে সাথে ওইখান থেকে বললাম যে রিক্সা তো উঠালাম সোজা, একটা কথা বলবো, একটা একেবারে পিছের থেকে দিয়ে দেবো। তারপরে 1300 টাকা পেলাম মগবাজারে হোটেল সেবিকা, সেবিকাতে উঠলাম আমি, বাবু আর হজরত, সেবিকাতে উঠলাম।
হজরতটা কে ছিল?
হজরত ছিল আমাদের ফ্রেন্ড, ও বিক্রমপুর বাড়ি, ওর কাজে ছিল চিন্তাই কর,
ও আপনাদের সঙ্গে সঙ্গ ছিল?
হ্যাঁ, সঙ্গ ছিল। ও প্রথম আমাদের দিয়ে কাজটা করায়, বাবু এই কাজ করতো না, আমিও করতাম না, এই ফার্স্ট হজরতের ইয়েটা পরে আমরা এই কাজটা করি। 1300 টাকা নিয়ে হোটেল ভাড়া নিলাম, তখন হোটেল ভাড়া কম ছিল, কত 80-90 টাকা, তিন সিটের নিলাম, আর একটা লোক পাশের রুমের যে কাঠ খেলবো আমরা, তিন কাঠ বসলাম 5-10 টাকা, আমি আবার তিন কাঠ একটু কম বুঝি তখন, তা খেললাম। খেলার পরে আমার ভালো কাঠ ফুটতেছে, মোটামুটি আমরা 1300 টাকা থেকে হয়ে গেল প্রায় 2500 টাকার মতো। তারপর ওই লোকের হোটেলের মধ্যেই দরজা লাগা ইচ্ছা মতো পিটাইলাম, তিনজনে পিটাই যা ছিল সব নিয়ে পিছুর থেকে তালা দিয়ে বিল পেমেন্ট করে চলে আসলাম, যার যার মতো শেষ চলে গেলাম। তিন দিন পরে আম্মা কয়, তিন দিন কোথায় ছিলি তুই? আম্মা একটু ঘুরতে গেছিলাম। বলা যাবি না? তখন তো কিছু নাই, শুধু টেন্টি ফোন, ফোন করবি তো একটা। আম্মা সরি আম্মা, তোর স্কুল কি, স্কুল যাস না, কি অবস্থা স্কুল থেকে? আমি কিন্তু স্কুল খবর নেবো, আম্মা জানো তো আমি স্কুল যাই, কোচিং করি, সব করি, বেতন নিচ্ছি, সব কিন্তু ওই নেশা করতেছি, ঘুরতেছি, ছবি দেখতেছি, ফ্যাশন আমি আমার খুব শৌখিন ছিলাম, আমি কোনো কিছু ওয়ান পিস না, আমার সব কিছু প্লেয়ার, সব কিছু আমি প্লেয়ার, আমি এক পিস কিনতাম না। যাক, তারপরে আসলাম, এসে থাকলাম কিছুদিন ইব্রাহিমপুর, সৃজনী আর ফ্রেন্ডস দুইটা ক্লাব আছে।
বিরতির শব্দ শুনতে পেয়েছি আমরা প্রিয় শ্রোতা, চার মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, চার মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর টিঙ্কুকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফ্যান পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এবং এছাড়া আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে। যারা কনফেস করতে চান টিঙ্কুর মতো নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো লাখো মানুষের সামনে, লাখো জনতার সামনে নিজ নামে কিংবা ছদ্মনামে পরিচয় গোপন করে বলতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, মানুষকে সচেতন করতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613-892-892। আমি আরো একবার বলছি 09613-892-892। ফিরছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি আপনাকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে এবং আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিবর 144তম পর্ব। আমরা টিঙ্কুকে পেয়েছি আজকে এখানে কনফারেন্সের মঞ্চে। টিঙ্কু,
হ্যাঁ, আমরা যেখানটায় ছিলাম, আপনি দুটো ক্লাবের কথা বলছিলেন, ইব্রাহিমপুরের সৃজনী এবং ফ্রেন্ডস দুটো ক্লাব। জি বলুন, তারপর আপনি ফ্ল্যাশব্যাকে যেতে পারেন, ক্লাবের কথা।
ফ্ল্যাশব্যাক আমি যেতে যাচ্ছি, আমি ককটেল বানানোটা যেভাবে শিখলাম,
মানে আপনি ক্লাবের কথায় পরে আসতে
পরে আসতে যাচ্ছি।
ওকে,
তখন কাজীপাড়াতে দিন ইসলাম কাজী, ও ল্যান্ডের ব্যবসা করে,
ওকে,
জমির ব্যবসা করে দালালি। তখন ওর ঘরে আমরা বসে আড্ডা দিতাম, গাঁদাতে তাজা খেতাম, ও মাছ খেত, আবার ও কেরো খেত, ছোট বোতল পাওয়া যেত তখন, এতটুকু 25 টাকা করে কিনতে পাওয়া যেত। ও 4-5 বোতল করে মদ খেত ডেলি। ওর সন্তান ছিল, প্রত্যেক বছর একটা করে সন্তান হতো, তার মানে 15-20টা সন্তান। দেখ, আমরা দুষ্টামি করতাম, ভাবে আমাদের খুব আদর করতো। তো ওর ঘরে বসে ও বললো যে ওইখানে একটা জমি আছে তোর বাসার পাশে, ওটা 2 বিঘা জমি, উকিলের ওই জমিটা আমার লাগবো, কি করতে হইব, 10টা বোম বানাই দিব, বোম বানায় আগে বোম দেখবি ফুটায় আতঙ্ক সৃষ্টি করবে। তখন আমি, আমার এক ফ্রেন্ড ছিল জামাল, ও এখন মালয়েশিয়া আছে, কারণ বাজারে মশারির ব্যবসা করত, জামাল, আমি জামাল, আকাশ ছবি আছে, আমি ছবি নিয়ে আসছি সব, আকাশ, জামাল, আমি, বুলবুল, নয়ন, সেন্ট্রি বাবু, এই বাবুর কথা বললাম,
মানে এরা আপনার ফ্রেন্ড।
আমরা 7 জন আমরা ছিলাম একটা কাজীপাড়ার গ্রুপ, পরে ইব্রাহিমপুরের গ্রুপটা নিয়ে হলাম আমরা 50 জন। ওদের সাথে আমাদের সবসময় কোপাকুপি ছিল।
আচ্ছা, তো সেই গল্প আমরা একটু পরে
পরে।
আপনারা প্রিলিমিনারি ভাবে প্রাথমিক ভাবে 7 জন
ছিল আমরা।
আচ্ছা, প্রথমত আপনাকে বাবু এর রাস্তাতে নিয়ে এসছে,
বাবু এর রাস্তা,
তারপরে আপনার ধীরে ধীরে সবার সাথে পরিচয় হচ্ছে, তাদের নাম আপনি বলছিলেন এখানে। ওকে,
বোনটা বানানো শিখলাম কিভাবে, তখন আপনার আটকা চলে গেল, আটকা চলে আপনি বাউনি আসছে না, আপনার দিলু, দিলু মুকলেস কতগুলো রংবাদ ছিল,
জি,
ওর বাবা হচ্ছে চেয়ারম্যান বাউনি আর আকাশ, সাদা পটাশ, গন্ধক, বোম মানে যা যা লাগে সব নিয়ে আসলো। জামাল হলো ব্রিটিশ, ওরা আমরা ব্রিটিশ বলতাম, ছিল বাটকু, তার মানে ওর উপস্থিত বুদ্ধি ছিল খুব, কোনো কিছু বিলাতে পারছি না, জামাল চুরুম রে পাট করে একটা ইয়া দিয়ে দিত, তা জামাল ছিল একটা এক্সপার্ট, জামাল সব ইয়ে করলো আনলো, কই জর্দার কোটা নিয়ে আসো, কতটুকু মিডিয়াম আর ছোট, বড় দরকার নেই। তারপর আমরা মিডিয়াম হাকিম বলি জর্দার কোট আনলাম দশটা,
আচ্ছা
দশটা কোট আর লাল কস্টেপ নিয়ে আসবো, লাল কস্টেপ আর যদি পারো হয় কাঁচের গুঁড়ো আনবা, নাইলে পেরেক আসছে না পেরেক পেরেক অর্ধেক করে কাইতে আনবা, আমি গেলাম যে দোকান থেকে সব নিলাম নিয়ে আসলাম, জামাল বললো সব বসে এখানে গোল করে রুম আটকে দেবো আমরা বানাচ্ছি। তখন জামাল দেখলাম প্রথমে এটা নিল, তারপর সব মিক্স করে অর্ধেকটা দিল, তারপরে তারপর আপনি ওই এগুলো দিল, আবার দিল এটা অর্ধেকটা দিয়ে আসছি করে মুখটা লাগালো।
প্রিয় শ্রোতা, আমরা সতর্কতার জন্যই যে প্রসেসটা এখানে উনি বলেছেন সেখানে আমরা মিউট শব্দ ব্যবহার করেছি, এবং আপনারা পুরো প্রসেসটা যাতে কেউ এখানে বুঝতে না পারে কিভাবে বোম তৈরি হয় সে কারণে আমরা এই পদ্ধতিটা নিয়েছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা এক ধরনের সতর্কতা আমাদের অনুষ্ঠান থেকে, কারণ এটা শোনার পরে কেউ হয়তো চেষ্টাও করতে পারেন, তো আমরা সেজন্যই মিউট শব্দটা এখানে ব্যবহার করেছি। বলুন তারপর।
তারপরে জামাল আসতেই করে এভাবে যেটা উঠালো মাঝখানে ধরে কস্টেপটা একজন খুলো, লাল কস্টেপটা একজন খুলে কেটে দাও সাইজ মতো কাটো, আমি কস্টেপটা কাটলাম ও মাঝখানে ধরে বলে হালকা ভাবে প্যাচ দাও, আগে মুখটাকে প্যাচ দাও, মুখটা লাগালাম কয়েকবার হালকা, এবার কস্টেপটা পুরাটা আমার কাছে দিয়ে দাও, জামালের কাছে ওর কাছে দিলাম, ও পুরাটা কস্টেপ আস্তে আস্তে পুরাটা প্যাচালো, এইভাবে দশটা বোম বানানো হলো।
মুহূর্তে আপনার কোনো ভয় করছিল না?
আমার কোনো ভয় নেই তখন, তখন আমি রাফ এন্ড টাফ, তখন আমার কোমরে যদি সুইচ গিয়ার বা সেভেন গিয়ার না থাকতো আমি জামাল আর বাবুর নামে একটা ছেলে আছে, তিনজন আমরা গেলাম কুত্তামারা, কাজী পাড়ার পরে কুত্তামারা, আমি লাশের সাথে ঘুমাইছি, এটা পরে বলবো, পুলিশের ধরে নিখায় দেখ দিনের বেলা বারোটার সময়, তখন ভাই বারোটার সময় এখন সবাই ভাত খেয়ে ঘুমাইতেছে কেউ নাই, তখন হাতে গোনা কাজীপাড়ার মানুষ ছিল মনে করেন, সবাই সবাইকে চিনত, বড় জোর দুই কি তিনশো মানুষ ছিল, তার মানে পাঁচটা বাজলে আর কোনো মানুষই নেই। তখন দুপুরবেলা ঠিক করতে আমার মিডিল পয়েন্টে মারলাম, বাবুন মারলো ফুটলো না ছোটটা, জামাল আবার গেল, জামাল যে হাতে নিয়ে আবার মারলো গিবজা ভাইয়া, তখন আমি দিলাম দৌড়, ওই ছিল চারটা, একটা হয়তো দৌড় দিলাম, যে ওইটা উঠেই তো হয়েছে না অন্য হয়তো দৌড় দিলাম, যদি আরেক ওইটা বের হয়ে গেল, আজকে বললাম হ্যাঁ দিয়েছিলাম ভাই সাকসেস, ঠিক আছে আজকে রাতে উকিলের উকিলের প্লটে নয়টা ফুট হবে উকিলের প্লটে, ওকে ফাইন, সে আমাদের টাকা দিল পাঁচশো, তখন তখন পাঁচশো টাকা অনেক কিছু, পাঁচশো টাকা দিয়ে আমরা নেশা পানি করলাম, টুকটাক পিটি করলাম, রাত্রেবেলা কাজ করবো বারোটার পরে,
ওকে
পরে নেশা পানি করে রাত্রেবেলা এগারোটা চার্জ করলাম, আটটা ফুটলো আর তিনটা ফুটে, তারপর আমরা যার যার মতো চলে গেলাম, যার যার মতো আমাদের ইয়া ছিল আমরা ছাদে ঘুমাতাম, তখন আবার একতলা দুতলা মাত্র হচ্ছে আর ক্ষেতের মধ্যে হচ্ছে, আর সন্ধ্যার পরে বিকেলের পরে কেউ আর আসে না, পুলিশও ধরে আসে না, তখন পুলিশের পোশাক ছিল হলো আপনার হলুদ প্যান্ট আর সবুজ খাকি আর ওই একটা থ্রি নট থ্রি গুলি যেটা টান দিয়ে করতে হয়, পুলিশও ভয়ে খুব একটা আসতো না। আর আরেকদিন যেটা করতাম আমরা প্রত্যেকদিন রাত্রে চুরি করতাম, কারো আম চুরি করতাম, কারো ডাব চুরি করতাম, কারো মুরগি চুরি করতাম, এগুলো নিয়ে আমরা পাকায় খেতাম মদ দিয়ে, মদ আনলাম, তখন মিহিদিন ইসলাম ভাই কেন খেত, তখন আমাদের একটু সহজ ছিল দিই খাই একদিন কেমন লাগে, তখন একদিন চার বোতল আনলাম, কেন প্রতিষ্ঠা করে বোতল, বাইরে গেলাম ভাই আপনি কই থেকে আনেন, কারণ তো রথকলা থেকে আনি এগুলি, ঠিক আছে ভালো কথা রথকলা থেকে আনেন, আমি বাবু বুলবুল এই তিনজন আমরা রথকলা গেলাম, জ্যাক চার বোতল মদ নিয়ে আসলাম, চোদ্দটা মুরগি চুরি করলাম, বাবুর নামে যে ছেলেটা একটা মুরগি ছিল খুব বয়স্ক, তখন বলছে এটা কুচ্চা 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 এটা কায়দার মারিস না এটা ছেড়ে দে, তখন থেকে ওর নাম দিলাম কুচ্চা, তার মুরগি এনে আমরা মুরগি ভোনা করে মদ খেয়ে যে যার মতো করে দিল, সকালে উঠলাম ওইটা বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার যে যার মত।
আপনার বাড়িতে তো বোন ছিল সে সময়?
আমার বোন না লেখাপড়া করে, আমার বোনটা খুব ভালো স্টুডেন্ট, আমিও ভালো স্টুডেন্ট ছিলাম,
বোনটা স্কুলে চলে যেত
না, আমার বড় বোন তখন আপনি ইডেনে পড়তো, ইডেন ফার্স্ট ইয়ারে পড়তো।
তো ফ্যামিলিতে আপনাকে গাইড করার মতো কেউ ছিল কিনা?
না আমার ফ্যামিলিতে গাইড করার মতো কেউ ছিল না,
সবসময়
কোন জিনিস থাকতো রাগি ছিলাম খুব, যেটা বলতাম ওইটা করতাম।
আপনার মা তাহলে জানার কথা, আপনার বোন কিছুই বলতো না?
মা আসতো সন্ধ্যার সময়, মা আমাকে তো তার মানে একমাত্র ছেলে, যদি বলতাম মা কলকাতা আমার ছেলে কলকাতা যাবে, কলকাতা টিকিট দেখে দিয়েছি পরের দিন সকালবেলা,
মানে যা চাইতেন সেটাই করতো,
সেটাই। আর দুটো জায়গা ছিল, মা তো অফিস চলে যেত, আমি তো যাত্রী তো আমি উঠতাম 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টার সময়, দুটো জায়গা ছিল, ওই দুই জায়গায় 200-400 টাকা রেখে দিত মা, এটা ছিল আমার হাত খরচ, একটা টাকা তো আলাদা, এটা ছিল আমার হাত খরচ মা দৈনিক। চুরি করবো না, ছিনতাই করবো না, ডাকাতি করবো, মারবো না, কিন্তু তখন যে আমি রংবাজি করি, তখন যে আমার একটা ইয়ে সেটা আমার মা জানে, কাজীপাড়া মহল্লায় টিঙ্কু ভাই করে সবাই সালাম দেওয়ার কথা বলে, তখনই আমাকে বাবুর সাথে চলে আমি সেন্ট্রিবাবু, সেন্ট্রিবাবু হলো হেড, সেন্ট্রিবাবুকে দেখলে তার মানে সেন্ট্রিবাবু আসতেছে, অন্যদিকটা মানুষজন হেঁটে যেতেছে, আর তখন সাদা লুঙ্গি পরতাম, হাঁটুর খালি একটু নিচে হুইদপুরের লুঙ্গি পাইছা, এটা বাবুর কথা যে আমরা সব সাদা লুঙ্গি পরব, তখন আপনার 11 নম্বর ন্যায়রা গ্রুপ হয়েছিল একটা, যে আমরা পড়বো সাদা লুঙ্গি পাবে ন্যায়রা গ্রুপ, আমার তো শুনতে গেলি যাক ভাসানি জেলার ছিল আড্ডাখানে।
ঠিক আছে, না আমি এই জায়গাটা আরো একবার প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে ফ্যামিলিতে আপনার মা ক্লাস 5 পড়ে আপনি যে পড়া বন্ধ করে দিলেন, আপনার মা এটা নিয়ে কোনো উচ্চবাচ্চ করে নাই?
আমি ডাইরেক্ট বললাম যে আমি আর লেখাপড়া করবো না, আমার দ্বারা হবে না মা, তখন মাও জানে যে ছেলে ও বিপদে চলে গেছে,
একার ফেরানো সম্ভব
সম্ভব আমার দ্বারা সম্ভব।
ড্রাগ নেওয়ার পরে সাধারণত যেটা হয় অনেক সময়,
তখন জানতো না মা যে আমি যাচ্ছি, হ্যাঁ জানতো যে মাঝে মধ্যে মার উপর রাগ করতাম, তখন এক দুটা হয়তো ট্যাবলেট টুবলেট খায়া ঘুমের ওষুধ খায় একটু চিল্লাচিল্লি করতাম এই, কিন্তু পুরোপুরি জেনে এটা জানতো না।
বাপের অভাব বোধ করতেন?
বাবা তো 93-তে মারা গেছে, বাবাকে ছাড়তে আমি বাবার সাথে দেখা করতাম, বাবা ধানমন্ডি থাকতো লেকচার করতো আমার দাদির বাড়ি এখানে, আমার বংশ আমার বাবার বংশও খানদানি মার বংশও খানদানি, আমি হচ্ছে একটা অবদার্থ যার কোনো আয়তন নাই ওজন নেই, মিরপুর কাজীবার শহীদ ভাই ছিল আমাকে অবদার্থ বলে ডাকতাম, আমি বলতাম যে শহীদ ভাই আপনি আমাকে অবদার্থ বলেন কেন, দেখ তোর অবদার্থ বলে এর জন্যই পদার্থ আয়তন আছে, আমি একটু জোরে কথা বলি কি ভাই মাফ করবেন, এর জন্য আমার মা আমাকে বাঁচার বলে, সবাই বাঁচার বলে, আমি আমি আস্তে কথা বলতে পারি না, আমি প্রত্যেক ওয়াক্তে আল্লাহকে বলি আল্লাহ আপনি আমাকে বোবা বানায় দেন, যাক শহীদ ভাই আমাকে অপদ্রা, ভাই আপনি আমাকে অপদ্রত্ব কেন বলো, দেখ পদার্থ আয়তন আছে ওজন আছে, অপদ্রত্বর কোনো আয়তনের জন্য ক্রান্তি করতো, আমি আসতাম ঠিক আছে ভাই
না, কিন্তু আমার প্রশ্ন যেটা ছিল,
হ্যাঁ
যে আপনার যে সময়টাতে আপনি ক্লাস ফাইভে লেখাপড়া বন্ধ করে দিলেন সেই সময়টাতে বাবার অভাব বোধ করতেন কিনা, কারণ আমি প্রশ্নটা করেছি কারণ
না আমি আমার বাবার অভাব কখনোই বোধ করতাম না, বাবা আমার দুই বোনের জন্য বাবা পাগল ছিল, বাবা আমাদের খুঁজে বের করেছে কাজীপাড়ায় দুই বোনের সাথে দেখা করেছে, ওদের লেখাপড়া সবকিছু ওদের করতো, কিন্তু আমার খবর বাবা কখনো নিয়েছিল।
আচ্ছা,
আমি মাকে বললাম মা তাহলে উনি উনি তোমার বাবা মামা বলে ডেক, উনি তোমার বাবা এখন মামা বলে ডেক,
কাকে এটা
হাসানুল্লাহ,
আহসানুল্লাহ তো আপনার লজিং
লজিং যখন আমরা মিরপুর চলে আসলাম কাজী পাড়ায় আম্মারা তো বিয়ে করে ফেলছে,
এটা আপনারা জানতেন
না? আমার দুই বোন জানতো আমাকে নেয়নি।
আচ্ছা,
আম্মা দুই বোনকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছে, করে বললো তোমার বাবা উনি তুমি মামাও বলে ডেকে,
আপনার মিরপুরে আসার পরে উনাকে বলে
আমাকে বলুন,
আপনি এটা ইজিলি নিতে পারলেন?
হ্যাঁ আমি ইজিলি নিয়েছি,
কেন নিলেন?
যেহেতু আমার বাবার অভাব উনি কখনো অপূরণ রাখেনি, তার মানে আমার বাবার যে ইয়েটা ছোটবেলা থেকে তো বাবার ইয়ে আমি দেখছি, তারপরে যখন ওনার কাছে আসছি আমার বাবার যেটা দরকার ছিল আমি ফুলফিল আমি সবকিছু ওনার থেকে পেয়েছি,
বাবার মতোই উনি আদর করতেন,
বাবা আমার বাবাও এতটুকু করতো না উনি আমাকে যা করেছে,
তো তাহলে আপনাকে এরকম সাপোর্ট করছে স্টেপ ফাদার আপনি যাকে বলছেন,
একমাত্র আমি ভয় পেলে ওনাকে পেতাম আর কাউকে ভয়,
উনি জানতো না যে আপনি এই ধরনের?
না 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 উনি জানতো না, উনি যখন বাসায় আসতো তখন আমি ভিজা গেলি, যদি আম্মা বলতো ইয়ে আসান আসতেছে আমি একেবারে চুপ,
তো লেখাপড়া স্টপ করে দিয়েছেন সেটা উনি জানতো?
সেটা উনি কিচ্ছু বলতো না আমাকে, ওই জীবনের সিদ্ধান্ত আমি কিছু বলবো না, ওর জন্য আমার যা লাগে আমি সব করবো, কিন্তু আমি ভালো ভালো কোম্পানিতে জব করেছি ফাইভ পাস করে।
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, দু তিনটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ওনার যে শৈশবের বড় হয়ে ওঠা, এক ধরনের অসুস্থ পরিবেশ যেখানে বাবা মার গায়ে হাত তুলছেন এরকম একটা পরিবেশ, এবং একই সাথে তিনি যখন রেগে যাচ্ছেন সন্তানকে কিভাবে পেটাচ্ছেন তার কোনো দিক বিদিক জ্ঞান থাকছে না, যেটা ওনার ক্ষেত্রে হলো টিঙ্কুর ক্ষেত্রে আমরা দেখলাম, এবং পরবর্তীতে মা আসল বাবা যিনি ওনার জন্মদাতা বাবা যিনি তাকে ডিভোর্স দিয়ে অন্য একটা সংসারে চলে আসা, এবং সেখানে স্টেপ ফাদার হিসেবে যাকে পেলেন তাকে উনি যথেষ্ট রেসপেক্টের চোখে দেখেন, বাবার চেয়েও বেশি সম্মান করেন তাকে, কিন্তু একটা অন্য ধরনের পরিবেশের মধ্যে তিনি বড় হচ্ছেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে সেটা হচ্ছে উনি যেই স্কুলে পড়াশোনা করলেন বা যে সার্কেলের মধ্যে বড় হচ্ছেন সেই সার্কেলে অসৎসঙ্গ বলে কিছু ঘটনা ঘটে গেল, এবং তারা সামহাও তাকে ড্রাগ এবং একই সাথে ছিনতাই রাহাজানি চুরি এইসবের ঘটনার মধ্যে তাকে সামহাও জড়িয়ে ফেলেছে। কিন্তু এখানে আমি সামহাও যেটা বুঝছি যে প্যারেন্টাল গাইডেন্স যেটাকে বলি, পরিবার থেকে একটা শাসন করা, পরিবার থেকে যে কোনো ভাবে হোক ধরে বেঁধে হলো ওকে সোজা লাইনে নিয়ে আসা, সেই বিষয়টা পরিবার থেকে ছিল না, ইট ওয়াজ মিসিং। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফাইন, আপনি বলুন স্টেপ বাই স্টেপ, তারপরে আমরা সামনের দিকে একটু আগাই। আপনি বোধ হয় ঘটনার প্রেক্ষাপটে আমরা প্রথমে যেখানে ছেড়ে এসেছিলাম দুটো ক্লাবের কথা বলছিলাম,
তারপরে সৃজনী আর হলো আর সৃজনী যে ক্লাব, এখানে ছিল জাহাঙ্গীর ভাই আর হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই ইস্টাবলিশ, জাহাঙ্গীর ভাই হিরোইন খায় শেষ। আর সৃজনী আর ফ্রেন্ডস সবসময় গোলাগুলি লেগে থাকতো। তখন একটা মেয়েকে ভালোবাসতো, পিঙ্কি নাম। তখন পিঙ্কি বললো, যদি তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও, তাহলে তোমার ইব্রাহিমপুর ছাড়তে হবে। তখন পিঙ্কিকে নিয়ে উত্তরে চলে গেল দুই নম্বর সেক্টরে। তখন দুই নম্বর সেক্টর উত্তরে ছিল ধানক্ষেত, তখন বেড়েবাদও হয়নি। আর আগের যে ওই আপনার টঙ্গি যে ব্রিজ পুরানো, এটা আমার দাদার করা, ব্রিটিশ আমলে তখনই 9 লাখ টাকা লাভ করেছিল। তখন আমার ফুপু হয়েছিল, তখন ফুপুর নাম রাখছিল 9 লাখ। তার পাশেই টঙ্গি 5% মিল, ওই টাকা দিয়ে ওই মিল এখনো আছে, আমার দাদা চালাচ্ছে। তারপরে জামতুরি একটা মাঠ আছে, এখানে রানওয়ে আছে, আমরা তখন সিগারেট এগুলি ওইখানে গিয়ে বসে লুকা লুকা খেতাম, গাঁজা টাজা, কেন জঙ্গল ছিল তখন। এখানে ভুইয়া বাবু মেরে ফেলছে ওকে, জুয়েল নামে একটা ছেলে, ও টাপলম্বা ছিল কাজীপাড়ার সেন পাইয়ার কুত্তামার। কালা জাহাঙ্গীরের সাথে, কালা জাহাঙ্গীর আমার কোলে পেশাব করছে, যে কালা জাহাঙ্গীর আমার কোলে পেশাব করছে, বড় ভাই আমার ফ্রেন্ড আরিফ, ও আমার ফ্রেন্ড যাক। তারপরে কোবাকুবি সৃজনীর সাথে এই ভুইয়া বাবু আমাকে 87-এ আনন্দ সিনেমা হলের সামনে একটা ইয়ে আছে, বাটার ইয়ার, এখানে একটা ইয়ে আছে, ক্রসিং আছে, একটু বাউন্ডারি দেওয়া। তা মনোর থেকে বিয়ে খেয়ে আসতেছি আমি, এসেখানে নামছি আমি ফার্মগেটে, তখন আমার আড্ডা ফার্মগেটে একটু বসলাম। তখন ওরা ইব্রাহিমপুরে ওরা কোথায় জানি গেছিল, ভুইয়া বাবু জাহাঙ্গীর, হাসান জাহাঙ্গীর নাম করা, হাসান জাহাঙ্গীর, ভুইয়া বাবু, দীপু, তারপরে আরো অনেকে আছে, আমার নাম এখন ভুলে গেছে, আমি এগুলো অনেক আগের কথা। আমাকে পেয়ে গেল ওরা প্রায় 25 জন, 25 জন। আমার সাদা প্যান্ট আর সবুজ একটা, শীতকাল ছিল, ডিসেম্বর মাস ছিল, সাদা সবুজ একটা জ্যাকেট পরা, আমার স্টেপ ফাদার জ্যাক। তো ওরা পেয়ে আমাকে ধরলো চারিদিক দিয়ে। পরে এলো আপনার নিউ স্টার হোটেল আনন্দ হলের পরে পুলিশ গাড়ি দাঁড়ানো, দেখলাম একটা ছিল হঠাৎ ওই দিকে তাকিয়ে যে এভাবে এভাবে করছে। আমি তখন বুঝতে পারিনি, তখন আমি নিচে তাকলাম, দেখলাম আমার সাদা প্যান্টটা লাল টকটকা হয়ে গেল।
তখন আপনার প্যান্টে,
আমার প্যান্ট লাল টকটকা হয়ে গেল, আমার পেটে যে পাটটা মারছিল সেটা আমার ইয়ে এখনো দাগ আছে, সেটা আমি হাত দেখে গেছিলাম। একটা পায়ে মারলো, একটা পাথায় মারলো, এই বামটা, এই বামটা। আর পেটে যেটা মারছিল এটা আমি এখনো, এই ডাক্তার আছে, এটা আমি হাত দেখে গেছি। দৌড়ায় তখন মানুষ যখন মৃত্যু আসে তখন কিন্তু মানুষের একটা স্ট্যামিনা চলে আসে আমার বাঁচার জন্য।
এটা আপনি বুঝতে পারছিলেন না কেন হচ্ছে
না? তখন আমি ধাম ধুম লাঠি দিয়া ঘুষি দিয়া একটা দৌড় মারা পুলিশের সামনে গেলাম, ব্লিডিং হচ্ছে, সাদা পেন পুরো লাল হয়ে গেছে, ভাই আমাকে বাঁচান। ওরা পিছনে থেকে দৌড় আসলে ডাকায় ডাকায়, পুলিশ কিছু বলে না। হ্যাঁ আমি পেট্রোল দিয়ে এনে মেরা পালাই তখন। আমি আবার জোর দিলাম মেইন রোডের দিকে, আলাউদ্দিন ফিটমিট হোটেলের সামনে যে আমি পড়ে গেলাম, তখন একটা অ্যাক্টর নিয়ে একটা ছেলে আসলো, আইসা থামালো, উঠো আমার পিছনে। উঠলাম, তখন রিক্সা চলতো, রোডটা ছিল ছোট, আইল্যান্ডের উপরে দিয়ে অ্যাক্সেল নিয়ে উনি টানলো সমান, পিজি তাসলো, তখন পিজি ছিল, পিজির ইমার্জেন্সি নাই, শেষ, বন্ধ, ক্লোজ। আবার তুমি আমার ইয়েটা পড়ো, জ্যাকেটটা দিয়ে তোমার এই লাল এটা ঢাকো, যেন কেউ না দেখে। উনার লেজার জ্যাকেটটা খুলে দিল, খুলে দিয়ে ঢেকে দিল, আমি ঢেকে দিলাম, ঢাকা মেডিকেল গেলো। সব ইমার্জেন্সি আছে কিন্তু কোনো ডাক্তার নেই, সব এরা ট্রেনিংয়ে, এরা ছাত্র, এদের যে কর তো করাতে পারে। আমাকে উনি দিল, তোমার কোনো ফোন নাম্বার আছে? তখন TNT। আমি কই, আমার বাসায় তো ফোন নেই, আমার ফ্রেন্ডের বাসায় ফোন আছে মিরপুর মণিপুরে, ওই নাম্বারটা নেন, ওই নাম্বারটা ফোন দিলে আমার মা জানতে পারবে। তারপরে আমাকে শোয়ালো, উনি নাম্বারটা নিল, নিয়ে ফোন করে,
তখন পর্যন্ত চেনেন না ছেলেটাকে?
না, শুধু নাম জানি বাচ্চু,
ওকে,
শুধু নাম জানি বাচ্চু। বয়স তখন ওনার বয়স আপনি দেব, আর আমি ধরুন তখন একবার কি নেই 15-16 বছর এই লোকটা ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না, আজ পর্যন্ত আর দেখা হয়নি। যাক, পরে আম্মা আসলো, ও নাচ ইয়া গান গাইতেছে, যারা আপনার শিক্ষানবিশিষ ডাক্তার আর কি, যারা ট্রেনিং আসছে, ইয়াং সব, আপনার মতো আমার মতো ইয়াং, গান গাচ্ছে, আসলো, দেখলো কি হয়েছে, দেখে তাই না বিভিন্ন পা দেখলো। আমি তো চিল্লাইতেছি, ইচ্ছা করে আরো আই নার্স 32 নম্বর ওয়ার্ডে নিয়ে যান, নিল, কই ধরেন ওরে, পা ধরেন, উল্টা করে শোয়ান, আই এগুলো খুলো, তোমার পাথাটা খুলে হবে। আমি বলি, নার্স আপনার চলে যান, কেউ ধরতে হবে না, ডাক্তার সাহেব আপনি আপনি নিয়ে যেতেন, আমি খুলছি সব, কেন আমারও তো একটা শরম আছে। আমি এখানে পাশা দেখাবো, নার্সটা দেখবে আসবে, কারো দরকার নেই। তো নার্সদের পাঠাই দিল, লোক টাকায় দিল। কি বলো পারবা তুমি? আমি পারবো আমি। পর আমার গায়ে সবুজ জ্যাকেটটা খুলে মোড়ালাম, মোড়া দাঁড়িয়ে বেঁধে একটা কামড় দিলাম, কামড় দেওয়া প্যান্টটা খুলে ফেললাম। আমাকে আন্ডার প্যান্ট কাটেন, কাটলো। আমি এবার দেন প্রথমে একটা কি লিকুইড ঢাললো, ঢালার পরে দেখলাম দক দক করে ইয়ে বললো, পরে সেলাই দিল ইচ্ছা মতো জোরে জোরে। সেলাই দেওয়ার পরে আমি তো ধরে রাখছি মানে এইভাবে দিচ্ছি, এইভাবে ধরে রাখছি, সেলাই দিতেছে, ছিঁড়া গেল সেলাই ইচ্ছা করে। আর উনি বলছে যে সুরা জানলে লেডিসরা ডাক্তারের উপরে জিত করে। পরে এটা শেষ, এবার পায়েরটা এটাও দিল, এটা পড়লো তিনটা, এটাই পড়লো চারটা, এবার দিল হাতের হাতে পড়লো দুইটা। দেওয়ার পরে হ্যাঁ তুমি ক্লিয়ার, ওষুধের নাম লিখে দিল। আম্মা ওদিকে ঢুকলো, আম্মা ঢুকলো, পরে আমি তাকালাম আম্মার দিকে, আম্মা আমার মামা কাজল, মা ঢুকলো। ডাক্তার বলল কি হয় আপনার? কারণ আমার ছেলে, আপনার একটা ছেলেই কেন কে না ছেলে একটা, ওষুধের লিস্টটা দিল, ডাক্তার চলে গেল। দুলাভাই আসলো, আমার বড় দুলাভাই, আমি আমার দুই দুলাভাইকে দুলাভাই বলি না, ভাই বলে ডাকি।
আপনি যখন স্টেটিং এর শিকার হলেন, আপনি যখন ছুরি ছুরি কাঘাত পেলেন, সেই সময় কি আপনার কোন ফ্রেন্ডস আপনার সঙ্গে ছিল না?
তখন কেউ ছিল না আমার,
আপনি একা ছিলেন?
একা ছিলাম আমি, আর আমার দুলাভাই ছিল। দুলাভাই আবার রেডিও নিয়ে গেছিল, রেডিও রাত্রেবেলা রেডিও শুনতাম, নাচটা এসে আবার বসে গান শুনতাম।
না না আমি বলতে চাচ্ছি যেটা যে এটা
না কোনো ফ্রেন্ড, না কোনো ফ্রেন্ড
ওই সময়টাতে আপনার ঘটনা করার সাথে কোনো ফ্রেন্ড ছিল না?
কোনো ফ্রেন্ড আমি বলিনি যে কোনো ফ্রেন্ড জানি না, জানে কেউ জানি না আসে এখানে, তা আমার বলা নেই, বলা ছিল।
আমি বলতে চাচ্ছি যে এটা তো মেডিকেলের ঘটনা,
মেডিকেলের ঘটনা,
কিন্তু যেখানে আপনি আঘাতের শিকার হলেন, হ্যাঁ সেই জায়গায় কি শুধু আপনি একা?
একা ছিলাম, আমার সাথে দুজন ছিল, ওরা সুরাই।
আচ্ছা ওকে ফাইন বলুন।
তারপরে তিন দিন কাটালাম, তিন দিন পরে আম্মা বললো তোমার এখন কাজীপাড়া যাওয়ার দরকার নেই, তুমি তোমার বোনের বাসায় চলে যাও রামপুরা। রামপুরা কোথায়? ওয়াদ্দে রোড। আমি চলে আসলাম রামপুরা ওয়াদ্দে রোড। তিন দিন পরে সেলাই কাটলো, আমি পুরো সুস্থ, রামপুরা বোনের বাসায় থাকতে থাকতে কাটছি, ওইখানে ইয়ে করতেছি। একদিন বাথরুমে গিয়ে গোসল করতেছি, পাছায় দেখি যে কি জানি লাগে একটা, টান দিলাম, দেখলাম যে এত বড় একটা সুতা বের হলো, এটা ডাক্তারের বের করে নি। দেখ পরে আম্মা বললো আম্মার ভালো লাগে না, মহল্লায় আসি। মহল্লা আসবি? আমি আসি না, কিচ্ছু হবে না। ওরা মহল্লা আসলাম, ওরা আবার খবর পেয়েছে যারা আমাকে স্টেপিং করছে, ভূঁইয়াবাবু, ভূঁইয়াবাবু হাসান জাহাঙ্গীর, ওরা হলো টাপরংবাজ, তার মানে জুনিয়র ভাইয়ের নিচে আর কি, টাপরংবাজ ফ্রেন্ডসের সিজনিয়র ফ্রেন্ডস। ওরা আবার আড্ডাতে রান হয়েছে, যেটা আগে এয়ারপোর্ট।
আপনি দুই গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপে ছিলেন নাকি?
আমি হ্যাঁ ফ্রেন্ডসের ফ্রেন্ডসের ছিলাম,
ফ্রেন্ডসের ছিলেন, ফ্রেন্ডসের লোকজন
ফ্রেন্ডসের পরে আসছি, ফ্রেন্ডসটাতে আমাদের গন্ডগোল ছিল,
গন্ডগোল ছিল,
তারপরে
লোকজন আপনাকে স্টেপিং করেছে।
হ্যাঁ বুইয়াবা
ওকে
যাক। তারপরে এই ফ্রেন্ডস আর আমাদের কাজীপাড়া, কাজীপাড়ার রোল বাই ছিল, কাজীপাড়া যারা ছিল অর্ণিতা ফেত আর কি, ওরা এই আমাদের এই দুই ফ্রেন্ডস আর কাজীপাড়া আমাদের গন্ডগোল শুরু হইলো। ফ্রেন্ডসের তো অনেক জিনিসপত্র, আমাদের জিনিসপত্র কম, আমাদের শুধু ধারালো আর বোম আর কিছু নেই, শুধু একটা আপনার ইয়া কি বলে তখন একটা ইয়া এলজি, একটা এলজি অনেক কিছু, একটা থ্রি টু, একটা থ্রি টু মানে অনেক কিছু, একটা এলজি অনেক কিছু। তো ওদের কাছে রিভলভার পর্যন্ত আছে, 38-32 লং যাই কাছে। তো ওদের সাথে আমরা পারতাম না, পরে মিউচুয়াল হয়ে গেলাম আমরা, মিউচুয়ালে আমরা ইয়ে হলো যে সৃজনীকে আমরা অ্যাটাক করবো। আবার সৃজনী আবার আমাদের সাথে করলো যে না আমাদের লোকে তোরা, আমরা ওদের অ্যাটাক করবো। তখন আমরা দুটানে পড়ে গেলাম, তখন আমরা সাইড কেটে গেলাম, দরকার নেই, ওরা ওদেরটা ওরা ইয়ে করুক গিয়ে। আমাদের সম্পর্ক আর ফ্রেন্ডসের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, আমাদের সাথে ওদের সম্পর্ক ভালো,
মানে আপনাকে স্টেপিং করার কোনো ধরনের কোনো রিভেঞ্জ
ও না। পরে ভূঁইয়াবাবু আসছে যে আমাকে স্টেপিং করছে, ভূঁইয়াবাবু আর জাহাঙ্গীর হাসান জাহাঙ্গীর আসছে। আমি দেখে একটু ভয় পেয়ে গেছি, আমি মাত্র বেরোছি, দেখো ওরা ঢুকতেছে আমার বাসায় আসবে। ভূঁইয়াবাবু আমার জড়াই দোষে দোস্ত মাফ করে দিও, বুঝাই গেছে চিনতে পারি। আমি না 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 ব্যাপার, পান না খেলে তো পার ধন যায় না, পার খাইছি পার দেওয়া পারো এবার। এই করে চাটা খাওয়াইলো, অনেককে আপ্যায়ন করলো, সেদিন মতো বাস
চিনতে পারিনি, মানে ও কি বোঝাচ্ছিল
চিনতে পারিনি। যখন ফ্রেন্ডসের সাথে আমরা খুব ভালো বুঝেছিল ফ্রেন্ডসের,
ওকে ওকে,
যখন ভাই বলে দিল হাসান ছিল আরেকটা ছিল, হাসান ছিল ক্লোজ ভাই, জানা ছিল হাসান, হাসান ভাই আছে।
প্রিয় শ্রোতা, একটা বিষয় আপনাদেরকে একটু নোট করতে চাই, আজকের এই অনুষ্ঠানটি, আজকের এই এপিসোডটি খুবই সেন্সিটিভ। আমাদের এখানে টিঙ্কু কনফেস করছেন এবং তার যে সার্কেল সেই সময়ে বা তিনি যাদের কথা বলছেন তারা এখন ঢাকা শহরের পরিচিত জনদের মধ্যেও অন্যতম কেউ কেউ আছেন, এবং
যেহেতু এটা একটা ইনভেস্টিগেটিভ শো না, যেহেতু এই শোটা ক্রাইম বেস কোনো শো না, যে ক্রাইম বেস ইন সেন্স আমি যেটা বোঝাচ্ছি যে ক্রাইম ইনভেস্টিগেটিভ শো যেটাকে বলে, যে কোন একটা ক্রাইম হয়েছে সেটার আদ্যপন্ত ইনভেস্টিগেট করে সেটাকে প্রেজেন্ট করা এবং সেখানে যিনি দোষী তাকে সেভাবে উপস্থাপন করা, যেহেতু এই শোটা সেই ধরনের শো না এবং এখানে আমরা সাধারণত কনফেস করাই, যিনি অপরাধ করেন নিজে স্বীকার করেন আমার নিজের জায়গাটি থেকে আমি অপরাধ করেছি, তিনিই কেবলমাত্র কনফেস করেন এবং নিজ ইচ্ছায় সেটা তিনি করেন, তার সামাজিকতার জায়গাটি আমরা খেয়াল রাখি যাতে তিনি অপমানিত না হন, কোনোভাবেই বিপদগ্রস্ত না হন এখানে কনফেস করে, এক। দু নম্বর হচ্ছে তিনি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা এখানে বলবেন আমরা সেই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম সচেতনভাবেই আপনাদের কাছে লুকায়িত রাখি এবং আমরা সেটা প্রচার করি না, এই কারণে করি না যে এই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠান আদৌ সেই ঘটনার সঙ্গে জড়িত আছে নাকি নেই বা ছিল কিনা সেটা আমাদের পক্ষে বা আমাদের অনুষ্ঠানের ধরনের জায়গাটি থেকে সেটা প্রমাণ করা সম্ভব না। সুতরাং সেই জায়গাটি থেকে কারো ব্যক্তিগতভাবে ইমেজ ক্ষতিগ্রস্ত হোক বা কোনো প্রতিষ্ঠানের ইমেজ ক্ষতিগ্রস্ত হোক, সেই কাজটি যাহা বলিব সত্য বলিব সচেতনভাবেই এড়িয়ে যায়। সুতরাং উনি যেসব প্রতিষ্ঠানের নাম এখানে বলছেন বা যেসব ব্যক্তির নাম এখানে বলছেন সেগুলো আমরা নিউজ শব্দ ব্যবহার করছি, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন, যারা জেবিএস বিদ পুরনো শ্রোতা আছেন তারা নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন। বিরতির ঘন্টা আমরা আরো একবার শুনতে পেয়েছি প্রিয় শ্রোতা, আমরা মাত্র 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, ঠিক রাত 1টায় আরো একবার ফিরে আসব। আমি আরজে কিবরিয়া, সঙ্গে থাকবে আজকের অতিথি টিঙ্কু এবং সাউন্ডে যে কাজ করেছে মঞ্জু। এবং একটি কথা বলতে চাই প্রিয় শ্রোতা, যারা এখানে কনফিউজ করতে চান এই অনুষ্ঠানে এসে নির্ভয়ে বলতে চান কি ভুল করেছিলেন, কিভাবে অপরাধী হয়েছিলেন এবং শেষ পর্যন্ত কতটা জর্জরিত হয়েছে আপনার ব্যক্তিগত জীবন, যারা সচেতন করতে চান আমাদের লাখো মানুষকে নিজের বিবেক বোধের জায়গা থেকে, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে অটোমেটিক্যালি কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন এবং অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিতে ভুল করবেন না। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর রাত 1টায়। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। পাঁচ মিনিট পর আরো একবার স্বাগত। আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে টিঙ্কু তার নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে কনফেস করছে এই উদ্দেশ্যে যে তার মতো করে ভুল আপনি যেন কখনো না করেন। টিঙ্কুর কাছে আমি আবারও ফিরছি, তাকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমার ফ্যান পেজটিতে www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। এছাড়া আপনি চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজেও, বাংলাদেশের এফএম এরিনার সবচাইতে পপুলার পেজ এবং যেটি ফেসবুক ভেরিফাইড পেজ। প্রিয় শ্রোতা, আমরা টিঙ্কুর কাছে ফিরছি, তার আগে আপনাকে আবারও বলছি আপনি যদি কনফেস করতে চান টিঙ্কুর মতো করে বলতে চান কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং সমাজে তার কি প্রভাব পড়েছে, আপনার ব্যক্তি জীবন কিভাবে ধ্বংস হয়েছে, মানুষকে সচেতন করতে চান, তো আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরও একবার বলছি 09613
3892892। 24 ঘন্টা খোলা থাকে এই নাম্বারটি, যে কোনো সময় আপনি ডায়াল করুন, ফোনের নির্দেশনা অনুসরণ করুন এবং তারপর বলুন কি বলতে চান। অবশ্যই আপনার সেল নাম্বারটি দেবেন যে নাম্বারে আপনার সঙ্গে আমাদের কথা হবে বা আমরা যোগাযোগ করব। হ্যাঁ টিঙ্কু, যেখানটায় আমরা থেমে গিয়েছিলাম বলুন তারপর।
87 আমি আর এটা নিশায় আসক্ত হয়ে পড়ি। মণিপুর আবুল খায়ের নামে আমার এক ফ্রেন্ড ছিল, খুব প্রতাপশালী, খুব পয়সালা, কুটিপুতি। ওর বড় ভাইয়ের নাম কালাম, যাকে মেরে ফেলছে, খুব নাম করা একটা রংবাজ, ওরও মেরে ফেলছে কালা জাহাঙ্গীর। ওরে মেরে ফেলছে জুয়েল, আর জুয়েলকে মেরে ফেলছে কালা জাহাঙ্গীর। যাক, এ খায় প্রথম আমাকে একদিন বলল, চল কোথায় কাকুলি যাব, কেন যে একটা মেয়ে আনবো, চল তুই জাগা তুই। আর আমি তো ভাই এগুলি ভয় লাগে আমার, না চল তুই। গেলাম ওই দিন ওরে নিয়ে, কোনদিন আর পেলো না। পরের দিন আমাকে নিয়ে গেল রথখোলা, রথকে ইংলিশ রোড আছে আর রথখোলা আছে, দুইটা জায়গা আছে। রথখোলা গেল, ও গেল প্রথমে, ও যায় শেষ করে আসলো, যা আমি টাকা দিয়ে আসছি 25 টাকা। আমি গেলাম, মহিলা ইয়ে করে করছে, আসো আমি তো কিছুই জানি না, কিভাবে কি, আমি কিচ্ছু বলতে পারি না কিভাবে কি করতে হয়। পরে একটা থাপ্পড় মারলো আমার মহিলা মেয়েটা, খোলা এই তো মাথা নিচু করে হয়েছে, বা কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। তারপর আমার মাথায় তো জিত আসলো, এই থাপ্পড় খেলাম আমি, আমি সেঞ্চুরি করবো। পরের দিনই জামাল ইয়ে ব্রিটিশ জামাল, আর জামাল এদিকে দিনের বেলা 1টা বাজে, আমি যেখান থেকে পারো একটা মেয়ের ব্যবস্থা করো, কেন আমি আজকে আমি মেয়ের সাথে ইয়ে করবো। ঠিকই জামাল আর বাবুন, ইয়ে বাবুন কুচ্ছা বললাম, যে জামাল আর বাবুন একটা ধীরে নিয়ে আসবো 14 নম্বর থেকে। দিনের বেলা 1টার সময় কুত্তা মারা একটা বেড়ার ঘরে ঢুকালাম, আমি জামাল আর বাবুন আমরা তিনজন, তার সাথে প্রথম আমার জীবনে
শারীরিক
সম্পর্ক 87-এ প্রথম। তারপর শুরু হলো এই খায়ের আনা শুরু করলো, আর আমিও শুরু করলাম। টিলা ছিল মণিপুরে, চারিদিকে পানি, মাঝখানে টিলা, নৌকা দিয়ে যেতে হতো, পুলিশ কেন ওখানে, কারণ জলে তো মানুষ যেতে। ওই টিলার উপরে আমরা মাদুর বিছায় সুন্দরভাবে আমাদের কাজ আমরা করতাম। তাই 87 থেকে 88-89 আমার সেঞ্চুরি আপ, 26টা মেয়ের সাথে সেঞ্চুরি আপ। কাউকে আমি জোর করে করিনি, আমি টাকা দিয়ে করেছি, কেউ উইলিংলি আসছে, কাউকে জোর করে করিনি, কাউকে ছলনা করে করিনি।
26টা মেয়ের সঙ্গে আপনি সব কাজ করেছেন এবং 100 বারের
মতো। হ্যাঁ, সেঞ্চুরি আপ হলো। আপ হওয়ার পরে 89 বন্যা শেষ হলো, আমরা তখন এসে কালেক আসলো, এসাদ আসলো, তখন রোকেশ্বরণী রোডটা হয়েছে, রোকেশ্বরণী রোডে তখন কোমর পানি। আমরা 14 রাত করে খিড়ি পাকাতাম, মাইকিং করতাম, সারা রাত পাহারা দিতাম, একটা নৌকা কিনলাম, নৌকা দিয়ে পার করে দিতাম মানুষ, আমার বাড়ির মানুষজন সব, আমার বোনের বাসা পাহারা দিতাম রামপুরা, এখানে পানি উঠে নেই, আমি একা ছিলাম। কাঠ খেলতাম সারা রাত, জুয়া খেলতাম সারা রাত, চিন্তাই করতাম। রিক্সা নিয়ে যারা আসতো আপনার শেয়ারপাড়া আর কাজীবাড়া মাঝারি মিডিল একটা পয়েন্ট, ওইখান থেকে নিয়ে জামতুনি মাটি নিয়ে পানির মধ্যে বা সবাই রেখে দিতাম। একটা গ্রুমিং ছিল, বুঝতো না ওরা, রাত্রেবেলা অন্ধকার, কারেন্ট ছিল না, ছেড়ে দেয় অন্যদিক দাবার এসে আবার জুয়া খেলতাম সারা রাত। আর সকালে নাস্তা করতাম এভরিডে আনন্দ হলের অপোজিটে, নিউ স্টার না 5-স্টার হোটেল ছিল একটা,
জি,
নান রুটি, তারপরে স্যুপ, প্রত্যেকদিন 500-600 টাকা নাস্তা করতাম যখন এটি এটি।
ওকে, মানে যেটা বুঝতে পারছি যে ফুললি রাফ অ্যান্ড টাফ,
রাফ অ্যান্ড টাফ। তারপরে হলো কি, এর মধ্যে 89-88 শেষ, বন্যা শেষ, চিটাগাং আমাকে পাঠিয়ে দিল।
চিটাগাং?
চিটাগাং।
কারণ কি?
কারণ যে এই ছেলে এখানে থাকলে আমার বাধা হয়ে যাবে। চিটাগাং আমার নানু বাড়ি,
ওকে,
দামপাড়া পুলিশ লাইন, আমার নানা এসপি ছিলেন, মারা গেছে, পাঠিয়ে দিলেন যে তুমি এখানে থাকো। গেলাম, মামাও এখানে টাপরংবাজ এবং কন্ট্রাক্টরি করে, মামা আবার সেনসিটিভ খায়। তখন আমার বয়স আমি বুঝি আর কি, মামা বিবাড়িয়া হোটেল আছে একটা এখানে দামপাড়া পুলিশ লাইনের অপোজিটে,
জি,
কয়ে তুমি এখানে দাঁড়াবো, রেড ড্রাগন চাইনিজ রেস্টুরেন্ট আছে একটা, রেড ড্রাগন চাইনিজ রেস্টুরেন্ট, কয়ে একটু দাঁড়াও আমি আসি। দেখলাম পকেটে বাইক লুচি পাইয়া দুইটা কি জানি খাইলো বোতল।
আপনার মামা?
মামা,
স্বপন মামা,
স্বপন মামা, আপন মামা না, আমার আপন মামার সম্বন্ধী,
ওকে, সম্পর্কের মামা।
হ্যাঁ, সম্পর্কের মামা। কয়ে চলো টাইগার পার্ক যাবো। কোথায়? তোমার মামাকে দেখতে যাবো। তোমার মামা কি খেলেন? তো ওষুধ খেলাম, কফ সিরাপ খেলাম।
আচ্ছা,
পরে গেলাম মামির সাথে কথাবার্তা বললাম, দেখলাম তখন জানতাম না যে এটা ফেন্সিলিন উনি খাচ্ছে। এটা গেল 88-88 পরে আমি লুকায়া চুরি কইরা একদিন জুয়া খেললাম, চিটাঙ্গে জুয়া খেলতে বসলাম, তখন আমার 10,000 টাকা হেরে গেল। আমার 10,000 টাকা দিয়ে দিছিল যে এটা নিয়ে তুমি চিটাঙ্গে, এটা নিয়ে তুমি সবসময় এখানে থাকবে, আর আসবে না ঢাকাতে, আমি না কল করা পর্যন্ত। তারপরে যখন 10,000 টাকা হেরে গেলাম, আমি দুলাভাইকে ফোন করলাম, দুলাভাই একটু চিটাঙ্গে আসেন, দুলাভাই আবার চিটাঙ্গে অনেক পরিচিত, আমার বড় দুলাভাই আসাদ অনেক পরিচিত আছে, একটু আসেন, আমার আটকায় রাখছে এখানে, আমি তো বের হতে পারছি না। আর উনি ছিল আমার ফ্রেন্ড, পুরো ফ্রেন্ড, আমার বড় বোনকে প্রেম করে বিয়ে করছে, আমার ছোট থেকে বড় করছে, উনি আমাকে খুব আদর করতো, খুবই আদর করতো। পরে আসাদ ভাই আসলো, আমি চামে বিবাহী হোটেলে ওনার সাথে দেখা করলাম, চলো এক্ষুনি ট্রেনে উঠি, আজ থেকে আমি কাপড় চোপড় করে কিচ্ছু লাগবে না, চলো ট্রেনে উঠলাম। চলে আসলাম ঢাকা। ঢাকা আসার দুদিন পরে ফোন করলো শিলং থেকে আমার মামার কাছে, কিন্তু তো নাই ও কই, আমারে ফোন করলো হ্যাঁ চলে আসছো, এইভাবে না বললে চলে আসে, কাপড় চোর লাগবে না, ওই কাপড় চোর পাঠাই দিল, চলে আসলাম 89 বার 89 আমরা 14 জন একটা ফিটিং পেলাম বিরাট, 14 জন প্রায় 20,000 টাকার মতো, 20,000 টাকা অনেক কিছু।
তখন কি ছিল
ফিটিং টা ছিল হলো বাড়ি করতে থাকলো
ওনার কাছ থেকে
50,000 টাকা লাগবে, নিলে বাড়ি করতে পারবো না,
চারা তুলতে হবে,
হ্যাঁ 14 জন গেছি 50,000 লাগবে, আর নাহলে বাড়ি উঠবে না, কালকে থেকে কাজ বন্ধ, যদি 50,000 না দেয় কাজ বন্ধ। কয়েকদিন গেছি বাড়ির 20,000 টাকা, বাবা মাফ করে তো 30,000 টাকা, বাস 20,000 টাকা নিয়ে আমরা 14 জন দুইটা গ্রুপ হলাম, 7 জন 7 জন।
89 সালে 20,000 টাকা অনেক
অনেক অনেক, দুইটা গ্রুপ হলাম 7 জন 7 জন, কার্ড খেলতে বসলাম 3 কার্ড, লোকেশনই রোডের পাশে, কোনো দোকানপাট হয়নি কিছুই হয়নি, শুধু রোডটা হয়েছে খালি। তখন কার্ড খেলতেছে আমরা, আরে টাকার বান্ডিল একটু 3 কার্ড বনফাস, অনেক টাকার বান্ডিল। তখন ওইখানে একটা লোক ছিল, ওইখানে জুয়ে ওইখানে যারা নেতা ফেতা যারা বড় ভাই আছে রংবাজ, আমাদের এন্ট্রি ছিল একজন আবুল ভাই, এক চোখ কানা, মাতবরের চামচা ছিল আবুল ভাই। কি করলো, আস্তেই করে ইনফরমেশন দিয়ে দিল মিরপুরদি নম্বর থানা, তখন থানা একটাই ছিল মিরপুরদি নম্বর থানা, ইনফরমেশন দিল হাট করে সিভিলাইজে সব আমাদের অ্যারেস্ট করলো 14 জন একসাথে।
আপনার জীবনে প্রথম জেল,
প্রথম জেল 14 জনকে একসাথে অ্যারেস্ট করলো, একজনকে পিটালো মাথা পেটে গেল, বাচ্চু নাম ইজামপুরে প্রেস ক্লাবের বাচ্চু, ওরা গিয়ে স্টেজ দিয়ে ওরা আমরা 14 জন, আম্মা আসলো থানাতে কিছু হবে না, কোর্টে গেল কিছু হবে না ডাইরেক্ট, তখন ডিটেনশন ক্লিয়ার, যাক ডিটেনশন পড়ে নেই তখন, তখন জেল কাটলাম প্রায় 6 মাস।
আপনার জীবনের প্রথম জেল,
প্রথম
অভিজ্ঞতাটা শুনতে চাই।
হ্যাঁ প্রথম জেল, জেলখানায় আপনি কি চান কিবরিয়া ভাই, তখন ছিল অন্যরকম, এখন আরো হাইস্টে, এখন আরো সবকিছু পাওয়া যায়। তখন আম্মা আসলো, আম্মা আমাকে দেখলো, আমি আম্মাকে বললাম আম্মা আমরা তো 14 জন, বের হলে 14 জন একসাথে বের হবো, তখন 7 জন টাকা দিবে আর 7 জনের টাকা নেই, গরিব সব, আমাকে 7 জন নিয়ে তুমি টাকা দাও, তুমি টাকা দিয়ে বের করো। পরে আম্মা 14 জনকেই বের করলো, 7 জনের টাকা দিতে 7 জন এই টাকার পেলো না, তখন আম্মারা এসে সবাই সালাম করলো যে খালা আপনাকে আমরা পরের বছরে আপনাদের কমিশনার বানাচ্ছি ইলেকশনে, আম্মাকে আমার দরকার নেই ইলেকশনে, আমি এমনি ভালো আছি, তোমরা এইসব কাজে যাও। এই আসলাম 89 তে আসার পরে সমানে চলতে আসছে গোবা গুবি, এলে মারি ওরে কাটি, এলে পিটাই ওরে পিটাই, সেন্ট্রি আছে বাবু আছে, বাবু তো তখন খোসের জাকাইত পেট পাড়ার, খোসের জাকাইতের ভাইঙ্গারে ওপেন কাজীবাড়া বাস স্ট্যান্ডে 27টা স্টেপ পরে বাবু, দিনের বেলা ওপেন, তখন খোসের ডাকাত জেলখানা ধৈরে এইভাবে আমদানি দেওয়া ছিল, চেক ছিল, এইভাবে ধৈরা খালি চিল এসছে, তখন বাবু তার মানে রাফ এন্ড টাফ, আর বাবু ডাইনাদুল্লাম, আমি বাবু আমার 2 বছর সিনিয়র, কিন্তু আমি ওটা তুমি করে বলতাম, যাক তখন বাবুকে সবাই আমরা অন্যরকম ইয়ে করি, বাবু যেটা বলে ওইটাই, বাবু আর খায়ের আবুল খায়ের ওই মণিপুরের খায়ের কথা বললো, খায়ের আবার ভাই রাখছে বাবু, তারপরে কোবা কবি মাইপি চলতে সবকিছু এই এই চলতেছে, নেশা খাওয়া চলতেছে, পাইকপাড়া কুটু আছে একটা ছেলে, ওর কাজ হলো ছিনতাই করা, অ্যাক্সিডেন্ট কুটু নাজিমের শালা, ওর নাজিম হলো নাম করে রংবাজ, এখানে পাইকপাড়া কুটু, তোমরা নিয়ে কয়েকদিন সেন্ট্রি বাবু, বাবু পরে নিয়ে ছিনতাই করলো অনেক টাকা পয়সা কামাইলো, একদিন আইসা আমার এক ফ্রেন্ডকে এসে বললাছে কিংকুরে বলবি আমাকে জেনে আসতে থেকে, আপনি কোথায় বলবেন
কে বলছে
বাবু, সেন্ট্রি বাবু,
সেন্ট্রি বাবু কাকে দিয়ে বলাচ্ছে এটা,
আমার আর এক ফ্রেন্ডকে দিয়ে,
কেন হঠাৎ করে কেন,
ও এখন সে রাফ এন্ড টাফ, এবং আমিও একটু উঠে গেছি ওর ডাইনার, আমিও ওর পরে আমার গনায় ধরে,
এই জন্য ও চিন্তা করছে যে আপনি আবার কখন না পাওয়ারে চলে আসেন,
পাওয়ারে চলে আসি যে আপনার ঠিকানা আমাকে আপনি বলতে বলবি, আর নাহলে ওরে কালীবাড়ে ছেড়ে যেতে থেকে করবি, আবার আমার মারা যায় বললো খালা যদি ভালো চান কাজীপাড়া ছেড়ে চলে যান, আমি আসার পর আম্মা বললো এই কে গেছে বাবু, আমি খায়ের কাছে দৌড়ে গেলাম, খায়ের ঠিক আছে এই ব্যাপার তুই জানি দেখতেছি, আসলাম পরে এই ব্যাপারটা সলিউশন হয়ে গেল,
বাবু কি বাবুকে ফেস করলেন তখন, সেন্ট্রি
না ফেস করলাম না, বাবুর সাথে কথা টোটালি বন্ধ করে দিলাম,
ওকে
বাবুর সাথে মিশা বন্ধ করে দিলাম, তখন খায়ের সাথে চলে গেলাম আমি মণিপুরে, তখন খায়ের সাথে চলি,
খায়েরটা কি ছিল,
খায়ের ছিল ওই বাবু ইয়ে ধর্মে বেড়ে রাখছে,
আচ্ছা
আর খায়
বাবু গ্রুপেরই,
বাবু আমাদের গ্রুপেরই,
আচ্ছা
আমাদের গ্রুপেরই, কিন্তু আমার খুবই লাইক করতো খায়ের, ও সিগারেটও খেত না পানও খেত না, ও কোনো নেশা করতো না কিচ্ছু করতো না, তুই কেমনে আমরা বসে হিরোইন খাইতেছি, আমরা বসে গাঁজা খাইতেছি মদ খাইতেছি, ও এগুলো কিচ্ছু খাইত, ওর একটাই নেশা ছিল শুধু মেয়ে, দেখলে ওর মেয়ে লাগবেই, ওই খায়ের বললাম না আমি সেঞ্চুরি, এই খায়ের আমার সব সেঞ্চুরি করেছি, খায়ের যাক ওরে খায়ের আমার এই ব্যাপারে ট্যাকেল করে নিয়ে গেল, আসলো 90 আসার পরে আবার এসেছিল,
কি কারণে অ্যারেস্ট হলেন,
আমি জামাল আর নয়ন একটা ছেলে, ওর আমি ওরা উকিল ছোটরানি, ও আমার বড় 2 বছরের, কাজীপাড়ার যে কটা ফ্রেন্ড আছে আমার সবাই আমার সিনিয়র, কিন্তু আমার সব ফ্রেন্ড, ওর উকিল ছোটরানি যাক ওইটা পরে বলবো ঘটনা, দেওয়ালে বসে আছি একটা দেওয়ালে কাজীপাড়ায়, কে জানি ইনফরমেশন দিয়ে দিছে সিভিলাইশা আমার আর জামালের দুই দিক দাঁড়া হচ্ছে নয়ন ছিল মাঝখানে বসে নয়ন কি করলো আস্তে করে পড়ে গেলো দেওয়া থেকে পিছনে উড়ে দিল তোর
ওকে
আমাদের দূরে নিয়ে গেল লুঙ্গি ধরে নিয়ে গেল দুইটা জামিল দরোগা এই সেকেন্ড টাইম থানাতে গেল তখন আমাদের এক বড় ভাই ছিল মনির ভাই মনির ভাই আরেক ভাই ছিল হলো হেলাল ভাই
আমি যত বুঝতে পারছি তখন অলরেডি আপনারা এনলিস্টেড সন্ত্রাসী পুলিশের কাছে মানে যে কোনো কিছু হলেই পুলিশ আপনাদের
আমার ছবি তখন মিরপুর দুই নম্বর থানায় আছে আমার ছবি
ওকে
নিয়ে গেল সবাই গেল থানাতে থানা থেকে ছাড়বে না আমার যে ছোট দুলাভাই দুলাভাই তো বলি না বড় দুলাভাইকার বললো না আম্মা ওনাকে টাকা দিল 3,000 আম্মা তখন যা ওকে ছাড়াই নিয়ে আসলো ওরা ছাড়াই নিয়ে আসলো কোর্টের থেকে জামিন করে নিয়ে আসলো তখন ভাড়া থাকতো আমার কি গাজীপাড়া গিয়ে বাসায় ওই বাড়ি এলা বলো দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও আমার খুব আদর করতো যুদ্ধ গোসল করো আগে পরে যুদ্ধ গোসল করায় পরে ঘরে ঢুকালো
যুদ্ধে গোসল কেন করলো
জেল খেটে আসছে এটা বলে নিয়ম
ওকে ওকে
যুদ্ধে গোসল করায় ঘরে ঢুকা উচিত তারপরে 91 তখন আমার একটা মেয়ের সাথে আমি আমার পাশেই আমি যে পাশে থাকি আমার রুমটা পিছনের রুম আমার সামনের রুম আম্মার আর এই পাশে আমার বোন অ্যাডভোকেট যে বোন আর অর্দুলা ভাই দুই রুম আম্মার সামনে পিছনে আমি আমি সিঙ্গেল পিছনে একটা মেয়ে থাকতো পুতুল ছিল মেয়েটার নাম ও আমার 2 বছর বড় ছিল তা আমার খুব ভালো লেগে যায় ওকে দেখে খুব ভালো লেগে যায় দেখে তখন কামাল একটা ছেলে ছিল ও মার্ডার কেসে আসেনি ওটার রাস্তা ছিলাম আমি যাক ওটা টাকা দিয়ে বেঁচে গেছে কামাল পুতুলকে কামাল পছন্দ করছে তখন আমি বললাম কামাল ভাই আপনি আমার বড় আপনার আমি ভাই কই ফ্রেন্ড আপনার ভাই করে কই কামাল ভাই এদিকে টাকা না কেন কিন্তু কিনছে তুমি এটা পছন্দ আমি কে হ্যাঁ ঠিক আছে তা আমার বাসায় একটা কাজের বুয়া ছিল বিলকিসের মা আমি ডাক দিলাম আই বিলকিসের মা এদিকে আয় আসলো গি ভাইয়া এই চিঠিটা নিয়ে ওই যে মেয়েটা আছে না ওরে দিবে তো ভাইয়া দিলে যদি কিছু কয় তুই আমার চিনোস না যা গেছে গিয়া দিয়েছে গিয়া চলে আসছে আর বলে গেছে এই জন্য চিঠি যদি আবার পাঠায় তাহলে আমি ওনার আম্মাকে বলতে বাধ্য হবো বুয়া এসে বললো ভাইয়া আমাকে তো বকছে আর এই কথা বলে দিছে আমি আবার চিঠি লিখছি হাত কাইতে রক্ত দেওয়া আবার পাঠিয়েছি এটার কোনো রিপিট আসেনি আমারও মেজাজ খারাপ হয়েছে তখন আমি আবার ড্রাগস না শুরু করলাম ড্রাগস তো খাই একটু বাড়াই দিলাম ট্যাবলেট গাঁজা চরস আফিন যা পেতাম শুধু সুই ছাড়া যা পেতাম হিরোইনটির সব পুতুলের বড় ভাই দুই ভাই ওরা ছিল দুই বোন পুতুলের বড় পুতুলের মা আমাকে খুব আদর করতো পুতুলের বড় বোন ছিল একজন তখন পুতুলের বড় বোনের খুব অবস্থা খারাপ স্যালাইন লাগবে 1,000 টাকা একটা স্যালাইন কিন্তু ওদের অবস্থাও খুব খারাপ বাড়ি ভাড়া দিতে পারেন শুধু বাবার ইনকামে সংসার চলে বাবা হলো ড্রাই ক্লিনার ড্রাই করে কাপড় ইস্ত্রি করে
আচ্ছা আচ্ছা
আর দুই ভাই সেলসম্যান
ওকে
ফার্ম গেটে দোকানের সেলসম্যান খুব কষ্ট করে চলতেছে তখন আমার এসে পুতুলের মা বললো বাবা আমার মেয়েটা বড় মেয়েটাকে কি করবো মারা যাবে তো এই অবস্থা তখন আমার কাজীপাড়াতে একটা ফার্মেসি ছিল ওনার কাছে গেলাম স্যালাইন লাগান কি কি লাগবে সব লাগান সব টাকা আমি দেবো পরে 3টা স্যালাইন লাগাইলো কত আসছে বিল 3,000 ভাই প্রত্যেক মাসে 1,000 করে দেবো ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আমার বললো আম্মা প্রত্যেক মাসে আমার 1,000 টাকা দিবে আর লাগবে না টাকা ডেইলি আসপোস লাগবে না আমাকে প্রত্যেক মাসে 1,000 টাকা দেবে কি করবি আমি কাজ আছে আমাকে আমি একটা কাজ করবো তা আম্মা আমাকে প্রত্যেক মাসে 1,000 টাকা দিল আমি আসতে করে দিয়ে দিত আর চলতাম তো ফিটিং এ তখন তো রাফিনটা ফিটিং এ চলতো এই গেল পার্ট এটা হলো আপনার তখন পুতুল আমার প্রতি একটু উগ্রায় তখন পুতুলের নাম লিখে আমি সিগারেট দিয়ে পুড়িয়ে পি
বামাতে
বামাতে এখানে লিখে এখনো আছে পি লেখা এখনো আছে পি লিখি তখন যেদিন লাস্ট স্যালাইন দেয় ওই দিন আমি হাফ হাতা শাড়ি গেঞ্জি পরা ছিলাম তখন ও পি লেখাটা দেখছে ও বসা ওর বোন স্যালাইন দিচ্ছে আমি আসছি দেখতে তখন পি লেখাটা দেখছে তখন ও আমার সাথে কথা বলে না স্যালাইন দেওয়া শেষ তারপরের দিন কিছু ওষুধ লাগবে পুতুলের মা আমাকে বললো বাবা এতই যখন করলা এই ওষুধ কাটা এনে দাও আমি ওষুধ ঘরে গেছি ঠিক পুতুলের হাতে দেখলাম কি লেখা
টি
টি আমি তো হতভম্ব হয়ে গেলাম কিছু বললাম প্রেসক্রিপশন নিয়ে ওষুধ নিয়ে দিয়ে চলে আসলাম টি লেখা তখন মগবাজারের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল সিদ্ধেশ্বরীতে পড়ে তখন বাংলাদেশের প্রথম অ্যাক্সিলেটার হলো আপনার সিদ্ধেশ্বরী এলিয়ার যেটা আপনার সেঞ্চুরি আর্কেট
জি
এটা প্রথম এখানে আর জমা তখন মুন্নি নাম শারমিন আক্তার মুন্নি ডাক্তার গুলি থাকে মগবাজার ডাক্তার গুলি ও ভালোবাসতো আমার ফ্রেন্ডকে আর ইসলাম ও থাকে ময়মনসিং আগে থাকতে হলো আপনার সেনপা
জি
তো ও ছাঁকা দেয় তারপর ও আমার কাছে তোর একদিন হঠাৎ চলে আসে কিন্তু ভাই আমি আর যাবো না কোথায় যাবো না আমি আর বাসা যাবো কই যাবো তাহলে আমি কি করবো আমি জানি আপনি কি করবেন তখন আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড মিত্র কাজী পাড়া সবচেয়ে ক্লোজ জেলখানে আমি একটা লেখা দেখছি ঘোড়া চিনা যায় ময়দানে বন্ধু চিনা যায় নিধানে লুলু লুলু হলো সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আমার
ছোট্ট একটা বিরতির সময় হলো প্রিয় শ্রোতা
ছোট্ট আরেকটা বিরতি নেব মাত্র চার মিনিট পর। আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার সাউন্ডে মঞ্জু। ফিরছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। একটি লোমহর্ষক দুর্ধর্ষক ঘটনার মুখোমুখি হয়েছি আমরা আজকে। টিঙ্কু রয়েছে এখানে এবং টিঙ্কুকে দেখার জন্য অনেকে ফেসবুকে চলে এসেছেন। আমি তাদের জন্য বলছি ফেসবুকের ঠিকানা আরো একবার। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj kibriya.rj। পেজটি আরজে কিবরিয়া নামে পাবেন। প্রায় 1.2 মিলিয়ন অর্থাৎ 12 লাখের মতো ফ্যান রয়েছে এই পেজটিতে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যাহা বলিব, হ্যালো ইট 920 এবং ডট এই তিনটি অনুষ্ঠান সম্পর্কে এখান থেকে আপডেট পাবেন। এছাড়াও চলে আসুন আপনি আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজে। এবিসি রেডিওর ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। পেজটিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এবিসি রেডিওর যাবতীয় অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরছি আবারও টিঙ্কুর কাছে। টিঙ্কু, যেটা বলছিলেন আপনি, তারপর
লুলু তুই কই? লুলুকে পেলাম, লুলু আসলো, লুলুকে বললাম সব ঘটনা। ও তো আরিফকে ভালোবাসে, কিন্তু আরিফ ওকে রিফিউজ করে দিচ্ছে, ও আর যাবে না। এখন আমি কি করতে পারি? ও যাবেই না।
আরিফটাকে আপনার ডিফারেন্স আছে?
আমাদের ডিফারেন্স আছে, ময়মনসিং চলে গেছে, আমাদের সাথে ছিল আগে, কাজীপাড়া মুইয়েতে থাকতো, সেনপাড়া থাকতো।
আচ্ছা,
তো কি করবা? আপনি আমাকে বিয়ে করবেন? আমি তো হাও হয়ে গেছি। ঠিক আছে, তখন আম্মাকে বলো আম্মা আমাকে বিয়ে করবো। তুই কিছু করিস না, মেয়ে ও কিভাবে সম্ভব? ঠিক আছে, তখন মেয়ের ভাই মেহেদি, বড় ভাই
জি,
মেহেদি আসলো মেয়ের বড় বোনের বাসা। আবার তুই আরেকটির সাথে প্রেম করতো, আরেকের বাসার পাশেই হলো মেয়ের বড় বোনের বাসা।
আচ্ছা,
তখন মেহেদি আসলো, মেহেদি এসে আমার মাকে বললো, লুলুকে বললো, মেহেদি আর আলম মকবাজি, আলমকে সবাই চিনে, মেহেদিকেও সবাই চিনে, এক নামে সবাই চিনে। আসলো যে ঠিক আছে, আমার বোন যদি আপনাকে ভালোবাসে, ওর সামনে পরীক্ষা, পরীক্ষাটা দেখ, ম্যাট্রিক পরীক্ষাটা, তারপর আমরা বিয়ে রাজনীতি করবো। এই নিয়ে গেল, আমি পাগল হয়ে গেলাম।
পাগল হয়ে গেলেন কার জন্য?
মেয়ের জন্য, মুন্নির জন্য।
ঠিক অদ্ভুত না, মুন্নির সাথে তো আপনার হার্টের কোনো
কানেকশন নেই, কিন্তু হঠাৎ করে কেন জানি হঠাৎ করে আবেগটা চলে আসছে। তখন পুতুলের কথা আমি ভুলে গেছি, তখন লুলু আমার সাথে অল টাইম। তখন আমি মাত্র চাকরিতে ঢুকছি, এ আমার সুপার কিনছি 15,000 টাকা দিয়ে, সেকেন্ড হ্যান্ড
ইয়ামাহা সুপার,
সুপার
বাইক,
বাইক 43 দিলকুশা, আমার অফিস 1,120 টাকা আমার বেতন বেসিক।
কিসের চাকরি করতে হবে সময়টা?
মার্কেটিং অফিসার,
কুরিয়ার সার্ভিস।
হ্যাঁ, ওইখানে আমি সার্টিফিকেট দিয়েছিলাম ম্যাট্রিক পাস,
ক্লাস 5 পাস করে ম্যাট্রিক পাস।
কেন? আমার মামা ছিল ট্রেডের, ওই ওই কোম্পানির যে মালিক তার ম্যানেজার।
ও ওকে।
আমার মামা ফোন করে দিয়েছে,
কাজ হয়ে গেছে,
কাজ হয়ে গেছে। পরে এখানে ঢুকলাম, তখন বাইক কিনি নাই, তখন মিলন সেন গুপ্তা কলকাতার, উনি হলো কান্ট্রি ম্যানেজার। আমি বললাম যে আমাকে 2 মাস টাইম দেন, আমি 2 মাস পরে ব্যাকটে, কয়েকদিন ব্যাক না হলে বাইরিং কিভাবে করবা?
আচ্ছা
ঠিক আছে, আমি 2 মাস টাইম দেন। তখন মামাকে বললাম, মামা এই ব্যাপার? তখন মামা বললো যে টাকা, আমি টাকা তো আমার কাছে নেই, আপনার কাছে নেই, আমার কারো কাছে নেই, টাকার ব্যবস্থা হবে, তুমি চিন্তা করো না। তখন মামা ব্যাঙ্গুলিয়ার ফোন করলো যে আমার 15,000 টাকা লাগবে, প্রত্যেক মাসে স্যালারি থেকে 1,000 টাকা করে কেটে নেবে, 2,000 টাকা করে কেটে নেবে। তখন আমার 1,120 টাকা বেতন, বাইক কিনলে আমার 1,000 টাকা আমি সার্ভিং চার্জ পাচ্ছি, ফুয়েল বিল পাচ্ছি, আদার্স পাচ্ছি। তখন আমার বেতন হয়ে গেল 4,000 টাকা বাইক কেনার পরে। তখন প্রত্যেক মাসে আমার থেকে 2,000 টাকা করে কেটে আমি কমপ্লিট করে দিলাম, তারপর আমি বাইক বিক্রি করে দিলাম। বাইক বিক্রি করে 15,000 টাকাতে কিন্তু 16,000 টাকা বিক্রি করলাম মণিপুরে হিরো ভাইয়ের গ্যারেজে, এখন ওই গ্যারেজ আছে হিরো ভাই নাম।
ওকে,
খুব ভালো মেকার। যেদিন বিক্রি করলাম ইব্রাহিমপুরে একটা ছেলে ছিল নীরব, আমার বাল্যকালের ফ্রেন্ড, চল টানবাজে জমাতে, টানবাজে জীবন নাম শুনছি খালি, তুই যেমন চল, একাশ পকেট ভরা শীতকাল। 15,000 টাকার মধ্যে 1,000 টাকা বাইরে রাখলাম, 14,000 টাকা জ্যাকেট ছিল, জ্যাকেটের ইয়ার মধ্যে ভুয়ে রাখলাম যেন কেউ না বুঝতে পারে। বেবি ঠিক করলাম কত নারায়ণগঞ্জ, কয় ভাই 150 টাকা দিবেন, ঠিক আছে চল নারায়ণগঞ্জ 150 টাকা টানবাজার, হ্যাঁ টানবাজ দিবি, আবার আগে কিন্তু 300 টাকা সই ধরনা দিলাম। যে পুষলাম 7টার সময় আমি নীরব, একটুনে গেলাম, ও আবার আগে ইউরো আসছে জানে, একটুনে বসলাম, 8টা কি 9টা মেয়ে আসলো, যে সর্দার সে ডাক দিল নীরব চিনে, নীরব যে চিনে, নীরবাই দেখেন কোনটা পছন্দ হয়ে দেবে, তো ওরটা পছন্দ করলো, আমি আমারটা পছন্দ করলো, আমাদের এক রুমে দিল, মাঝখানে একটা পর্দা, আমার সাইজ এক সাইজ, ওর সাইজ এক সাইজ, তো আমাদের দুজনে করে তারপর টাকা দিয়ে আমরা আবার বেবি নিয়ে চলে আসলাম। যেই 15,000 14,000 টাকা ছিল, পরের দিন আম্মাকে বললাম, আম্মা আমাকে অর্থের টাকা কি করছে, আছে আমার কাছে একটা শোভা কিনতে চল, তখন খুব নতুন একটা শোভা বেরোচ্ছে ফুল রাউন্ড খুব সুন্দর, 8,000 টাকা করে দাম, গুলশান ডিএমপি মার্কেটে আসলাম 1 নম্বরে, 8,000 টাকা দিয়ে শোভাটা কিনলাম। ছোট বোন তখন ওই আমার যে বড় ইমিজিয়েট বড় অ্যাডভোকেট,
জি,
ও তখন লেখাপড়া করছে মাত্র, বিয়ে হয়েছে আবার লেখাপড়া শুরু করছে, আমার কি দিবি চল কি তুমি নিমার্কেট আসলো, সাদা একটা শাড়ি পছন্দ করলো 2,000 টাকা দাম, এরম কিনে ওকে
বাইকটা বিক্রি করে আপনি সব কাজ কেন করছেন?
আমার ভালো লাগতেছে না, আমি চাকরি করবো না,
ওকে
আমি চাকরি করবো, ভালো লাগতেছে না, চাকরি করবো না, আর মামা যেহেতু ম্যানেজার, চেয়ারম্যান, চেয়ারম্যানের ম্যানেজার, উনারে মিলন সেনগুপ্ত সালাম দিয়ে কথা বলে আমার যে ইয়ে, 2 মাস 1 মাস যাই না, ইচ্ছা করে কি যায় না, অসুস্থ আমি পাবো না, আবার 2 মাস পরে এসে ট্রেন করলো, এই অবস্থা। যাক বাইক বিক্রি করে দিল, টাকা শেষ, আবার 2 মাস পর আসছি মিলন সেনের কাছে, মামা পাঠাইছে যাও, আমি বলা দিচ্ছি কি কাজ করবো, আমি হ্যাঁ বাইক করি, তুমি বাইক আবার নেবো, পরে আমি আম্মার বললাম যে আম্মা বাইক তো আবার লাগবে, তো কতদিন সময় চেয়েছে, তো 1 মাসের মধ্যে বাইক নিলে কাজ করতে পারবো, নাহলে পারবো না, তো মামাকে বললাম, মামাকে ঠিক আছে দেখা যাবে, তখন মামা চামড়া ব্যবসা করে রোমানের থেকে আসছে ঘিয়ে পান্ডাতে, পান্ডাতে বসলো, বসে আছে ডিল করলো, তো ওইখান থেকে মামা একটা কমিশন পাইলো 2 লাখ টাকা, 2 লাখ টাকা কমিশন পেয়ে যা হলো 93 ঘটনা, আব্বা মারা গেল 93-এর 21-এ মে, আমার বড় বোনের জন্মদিন, আমার বাবা মৃত্যুবার্ষিকী 93 জুনের 7 তারিখে, আমাকে বাইকটা কিনে দিল 55,500 টাকা দিয়ে, ভেসপা T5 ইন্দিরা রোড থেকে, 93-তে
নতুন ছিল,
একবার নতুন ব্র্যান্ড নিউ,
দ্যাটস ফাইন, ওকে।
এই বাইক নিয়ে আমি 5 বছর মার্কেটিং করলাম, পরে আমি পিজিতে একটা সেন করি, আমার পায়ে এখনো দাগ আছে এখানে রড ঢুকে যায়,
দেখতে পাচ্ছি আমরা,
আর এই এই করলে 4 বার অপারেশন হয়েছে এখানে, পরে পাশের থেকে মাংস চামড়া লাগিয়ে ঠিক করছে,
বাইক অ্যাক্সিডেন্ট,
বাইক অ্যাক্সিডেন্ট, পরে মা বললো অনেক চালাইছে 14 বছর, আর না যদি পারো গাড়ি কিনে চালাবে, তুমি আমার এক ছেলে, তুমি গেলে আমি তোমাকে পাবো না, আর দরকার নেই বাইক,
রাফ অ্যান্ড টাফ চালাতেন,
খুব রাফ অ্যান্ড টাফ, আর আমি আমি নেশা না খেয়ে বাইক চালাতে পারতাম, লুলু আমার পিছনে বসতো ঘুমায় থাকতো বসে, আমি কি রেস্ট ভয় লাগে না, 4-5টা ড্যাং খেয়েছি, ফেন্সি খেয়েছি, তো ভয় লাগে না, কই তুই তো মাল খেলে তোর বাইক চালানো তোর যাক্তার ওসাম লুলু এভাবে বলতো, আমার তোর পিছনে কোনো দম নেই,
খুব ক্লোজ ফ্রেন্ড ছিল,
আই বাবা ক্লোজ মানে ওর আবার একটা বোন ছিল শিলা, এটা আমি পরে আসছি,
ফাইন আমরা এই জায়গাটায় যাবো, এখানে বাইক নিয়ে একটু কথা বলতে চাই, যারা এই অনুষ্ঠানটা শোনেন তারা অনেকেই বাইক চালান, ইভেন আমি নিজেও একজন বাইকার, আমি সবার জন্যই বলছি, আসলে অ্যাক্সিডেন্টের ব্যাপার তো এটা আসলে অনেক সময় ভাগ্যের উপর নির্ভর করে, তারপরও একটা কথা আছে, আমরা গ্রামেগঞ্জে বলে থাকি সাবধানের নাকি মায়ের নাই, হ্যাঁ আল্লাহ নিশ্চয়ই আমাদের সুরক্ষা করবেন, তারপরেও বলি একটু সতর্ক থাকার জন্য, বিশেষ করে বাইকের একটা বিষয় নিয়ে সারা জীবন ধরে ক্যাম্পেইন শুনে আসছে, যেটা হচ্ছে হেলমেট, হেলমেট পরতে চান না, এবং আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি আমার আগে পিছিয়ে অনেক বাইকাররাই আছেন যারা হেলমেট বাইকে রাখেন, পিছনে ঝুলিয়ে রাখেন এবং মাথায় পড়েন না, আমি ঠিক জানি না এটা কোন ফ্যাশনের মধ্যে পড়ে, যদি কোনোদিন একদিন দুর্ঘটনা ঘটে যায় এবং সারা জীবন তো আসলে হেলমেট পরে থাকতে পারবেন না, হয়তো মাথায় একটা ক্ষত হয়ে গেল আল্লাহ না করুক, বা কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, একটু চিন্তা করে দেখুন তো যে সেটা ভালো নাকি হেলমেটটা পরাটা ভালো, সবার জন্য সতর্ক করছি যে সবাই আমরা সবার জন্য দোয়া করবো, ইনফ্যাক্ট কারণ বাইক খুবই রিস্কি একটা যানবাহন, তারপরও প্লিজ একটু সতর্ক থাকবেন, হ্যাঁ বলুন।
এবার এবার আসছি হলো আমার বাবার ঘটনা, আমার বাড়ি হেমন্তপুর সিংগেট, হেমায়তপুর দিয়ে যেতে হয়, আমার দাদা আজীবন চেয়ারম্যান ছিল যতদিন বেঁচে ছিলাম মেঘুমিয়া, আমার দাদির নাম মালাই বিবি, ধল্লাঘাটে যেয়ে বললে হবে আমি বড় বাড়ি যাবো রায় দক্ষিণ, আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, গ্রামে গেলাম, গ্রামে আমাদের বাড়িতে আমাদের আমাদের ভাষা আছে আবার ভাইরে মিয়া বলে, আই কিশু মিয়ার পোলাই সে টিঙ্গু মিয়া, আমার আব্বার নাম ছিল কিশোর, এম এইচ খান, মোজাম্মেল হোসেন খান কিশোর,
আচ্ছা
টিঙ্গু মিয়া, এটা হলো আপনার আব্বা মারা যাওয়ার আগে, কিছুদিন আগে, কিন্তু শুধু জানতো আমার এক ফুয়াতো বোন, আর কেউ চিনত না আমাকে।
আচ্ছা,
আমি তাকে বলছি চুপ থাকেন, আমি জাস্ট কেউ জানি না জানি, আমি এখানে একটা অভিনয় করবো, আমি পরে আমার পরিচয় দেবো, আমি কার ছেলে।
ওকে,
যাক, আমি ঘুরলাম তো আমার চাচাতো বোন আমার সামনে বসে বসে গান গাইতেছে, আমার চাচি নাচতেছে, তারপরে আমার চাচা আমার সামনে বসে হারমোনিয়াম বাজাইতেছে, গান গাইতেছে, কেউ আমার দাদা চিনে না, কিন্তু আমি সবাইকে চিনি। শুধু নাগিন আপা, উনি আমাকে জানে যে এটা কিশু চাচার ছেলে, এই বড় বাড়ির ছেলে। কিন্তু ওই দিন চলে আসলাম, তারপরে আবার গেলাম, তারপরে যে আমার পরিচয় দিলাম সবাই, যাক ভালো ইয়ে হলো। আব্বা মারা গেল 93-তে, তখন মোবাইল ছিল না, টেন্ডি ছিল, আমার ঘরে টেন্ডি ছিল। তখন আমি মার্কেটিং এ ভেসপা নিয়ে আমাকে মিলন সেন গুপ্তা ইয়াতে পাঠালো, ইব্রাহিম হামিং ফ্যাশন, এখানে মার্কেটিংটা করে আসো, হামিং ফ্যাশন আর দাদা উত্তরের দাদা, দাদাতে ওই আপনি টুপি এগুলো এগুলো বানায় ওরা, মার্কেটিংটা করে আসো যাও। আমি ব্যাগ নিয়ে দুই জায়গায়, আমার ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, তারপরে আসলাম, আসার পরে বললো আমাকে, বললো তুমি তাড়াতাড়ি বাসায় যাও। বাসায় আসলে আম্মা বললো তোর আব্বার অবস্থা খুব খারাপ, আছে কিনা জানি না, তাড়াতাড়ি দেশে যা। সাথে সাথে মোটরসাইকেল টান দিলাম, টান দিয়ে গেলাম আমি আল্লুলু, যাই দেখলাম বাবা নাই, মারা গেছে। তখন গ্রামে বরফ টরফ কিছু ছিল না, মাটি দেখে আমি আর মাটি পাইনি, কবর ইয়ে করলাম, জিয়ার উতরলাম, চার দিন ছিলাম, মিলাপ টিলাপ করায় আসলাম, ওই যে ওই সাবজেক্ট শেষ করে আসলাম। কিন্তু ডাল কিছু চলতেছে, ডাল খাওয়া চলতেছে, আমার সকালে উঠেই হাফ আগে খালি পেটে হাফ ডাল মারি, তখন 35-40 টাকা পিস, তারপরে নাস্তাকে আবার হাফ মারি, 4-5টা ডেলি, তারপরে আলী বাসপট্টি মগবাজারের কোন স্পট বাকি নেই বাংলাদেশের, নেশার যত স্পট বলেন আপনি কোন স্পট বাকি নেই, আমি না চিনি না, আমার না চিনি না, এখনো আমি যাই না এখন কোথাও, একা চলি উপর আল্লাহ নিচে মা। এটা হলো 93 ঘটনা গেল, বাবা মারা গেল, যাক। তারপরে 94-95 মুন্নির ব্যাপারটা, মুন্নিকে নিয়ে গেল আর পেলাম না, মুন্নির সাবজেক্ট চলে গেল। পুতুল একদিন ওর বান্ধবী দিয়ে আমাকে খবর দিল কিন্তু দেখা করার জন্য চুরুঙ্গি স্টুডিওতে মিরপুর 10 নম্বর। আমি আর ওদিন যাইনি, ডাইরেক্ট আমার রুমে ঢুকছে, আমি শুয়ে গেছি। হ্যাঁ, আমি আপনাকে বললাম চুরুঙ্গি স্টুডিওতে আসতে, পলিকে দিয়ে আপনি আসলেন না কেন, আমি ওর শরীর ভালো না, আমি তো হাতে কি রাখা দিতে পারছি, আমি কি কিছু বলবেন আপনি, কালকে আপনি আমার সাথে দেখা করবেন, কয়টার সময়, এতটার সময় চিড়িয়াখানে, আমি আছি ঠিক আছে আসবো। পরের দিন 11টার সময় গেলাম, ওর বান্ধবী পলি আছে, ও আছে, পলি কি আমাকে ভালোবাসত এটা আমি জানতাম না, পুতু আবার আমাকে বলছে পলি কিন্তু তোমাকে ভালোবাসত, ভালোবাসে, তুমি জানো না, আমি জানি, ও অনেক কষ্ট পাবে, আমি কই ঠিক আছে পলিকে আমি বুঝবো। পরে আসলো, আমি পলি দিয়ে, তুই আমার ভালোবাসোস, ভাই সাহেব ভালোবাসতে পারবি না, হ্যাঁ ভাই তুই আমার বই নাচকে ঠিক আছে, আর ও ওদের আমি ভালোবাসি, ও আমার ভালোবাসে, আচ্ছা ভাইয়া ঠিক আছে। পরে ওই হাসান জাহাঙ্গীর, জাহাঙ্গীরে পছন্দ করলো পলি, টিঙ্গু ভাই আমার জাহাঙ্গীরে খুব ভালো লাগে, আমি জাহাঙ্গীরে বললাম জাহাঙ্গীর পলি ধরে পছন্দ করি, তো জাহাঙ্গীরও একটা সত্যিকার প্রেম, সত্যিকারের জাহাঙ্গীরের জীবন অনেক মেয়ে নষ্ট করছে জাহাঙ্গীর, কিন্তু পলিকে সে টাচ করেনি, কিন্তু পলি বিয়ে হয়ে গেছে, ওর মা এখানে বিয়ে দিয়ে দিয়েছে। জাহাঙ্গীরের অবস্থা এখন খুব খারাপ, শামীম ছিল, আশিক ছিল সেকেন্ড ক্যাপিটালের, বিকাশ দা, শেওড়াপাড়া, ইয়ামিন ফেলো ভিডিও ছিল, রমজান, ইয়ামিন, বিকাশ, প্রকাশ, এখানে প্রকাশ আমার ফ্রেন্ড, বিকাশ দাদা দাদা করে ডাকতাম কল্যাণপুরে, ওইখানে আড্ডা মারতাম, শামীম ছিল ভাইটা তখন, এখন শাহিন, কমান্ডার শাহিন, ওর ছোট ভাই রঙ্গরাজ, শামীম রে আশিক রে, বিকাশই মারছে সব, পিজির কাজ করতে যেয়ে বিকাশে যে গুলি রেজে মারছে, এ বিকাশে বলো আশিক রে যেগুলি পিতরুলা দিয়ে মারছে, বিকাশে পোলা পাইন, সেটা হলো আপনার একবার ফায়ার হবে, আবার ভিতরে যায় আরেকবার ফায়ার হবে।
না, আপনি ঘটনা থেকে দূরে সরে যাচ্ছেন, আপনাকে আবারও ফেরাচ্ছি, আপনি সম্ভবত পুতুলের ঘটনায় ছিলেন এবং তারপরে পলির ঘটনায় যাচ্ছেন বা সামথিং কিছু একটা, এই জায়গা থেকে আপনি বের হয়ে গেছেন স্টোরি শাখা প্রশাখার জায়গাটা থেকে, আপনি
আচ্ছা শেষ আচ্ছা। হ্যাঁ, তারপরে 95 তখন আমি কলকাতা, আমার অফিস থেকে, আমি মার্কেটিং অফিসার, আমার লোড নিয়ে যেতে হয় কলকাতা, সবকিছু অফিস বের করবে, শুধু আমার নিজের খরচ নিজের, আপ এন্ড ডাউন প্লে, তখন তো আর বাস ছিল না, ট্রেন ছিল না, 91-92 আপ এন্ড ডাউন সবকিছু, 3 দিনের ভিসা, লোড নিয়ে যাব আবার লোড নিয়ে আসবো।
আচ্ছা,
তখন টিকিট ফেয়ার ছিল হলো আপনার, আসা যাওয়া ভাড়া ছিল হলো আপনার 4,500 টাকা, বোর্ডিং পাস ছিল 200 টাকা।
কোথায় এটা?
কলকাতা, রাসেল স্ট্রিট।
কলকাতাতে কেন যাবেন?
ওই অফিসে, ওইখানেও আছে লোড নিয়ে।
ওকে,
মিলন সেন গুপ্তা তো কলকাতা, রাসেল স্ট্রিটে আমার অফিস, আমি থাকতাম হলো আপনার চুরঙ্গি লেন, আপনি নিউ মার্কেটের পাশে ধর্মতলায় থাকতাম, যাক। তা ওইখানে হাওড়ায় নৌকার মধ্যে মেনে অনেক কাজ হয়, নৌকার মধ্যে সব বড় বড় সম্পান্ন নৌকা বেঁধেদের, এখানে কিছু খারাপ কাজ হয়। তখন আমি আমার এক ফ্রেন্ডকে বললাম, ওইখানে পরিচয় হলো ইউপিএস এর সাথে, ফ্রাই করলাম, দেখ আমার তো অল্প ভিসা, 3 দিনের সময় পাই না, একটু সময় দে আমার, তো আজকে সময় আছে চল সন্ধ্যা পরে, কইয়া গেল যে চল একটা হরাই যাই, গেলাম কাজ করি একদিন আমার চেয়ে যাবো না, কই না কর যা কত নিব বিশ রুপি দিয়ে দিবি, গেলাম পর্দা ফলাই দিল পঁচিশ রুপি দিয়ে উঠে আসলাম, পরের দিন ফ্লাইট ধরলাম বাংলাদেশ আসলাম, এইভাবে বত্রিশ বার পুরা ইন্ডিয়া ঘুরলাম, বত্রিশ বার ঢাকা আসলাম, আবার চাকরি ছেড়ে দিলাম, আবার যাই না দুই মাস, দুই মাস যাই না, আবার এসেছিলাম, এসেছিলাম আবার কিনে সুইচ গেম নিয়ে কোমরে সুইচ দিয়ে ইয়ে দেখলাম তখন লড়াকু রুবেলের, রুবেল আর পাপড়ির প্রথম ছবি সনি হলে শালিবাগের প্লাবানের জন্য ত্রিশটা ডিসি সিট ফ্রি, তখন চাইনিজ কুড়াল আছে ছোট ছোট কুড়াল বানালাম
জি
দুই ডজন চব্বিশটা
কুড়াল বানালেন, তখনও আপনি কোন ধরনের আগ্নেয়াস্ত্র হাতে নেননি?
না, শুধু দেখছি হাতে নিয়ে দেখছি কিন্তু ফুটাই নেই কিছু, হাতে নিয়ে দেখছি এলজি টুটু এগুলো হাতে নিয়ে দেখছি।
আচ্ছা,
তারপরে চাইনিজ কুড়াল বানালাম চব্বিশটা বানালাম, এই কোমর থাকলো এটা নিয়ে ধরা খেলাম, একবার ধরা খাওয়ার পরে গেলাম ভিতরে কিছুদিন খাটলাম, আবার বাদ বের করে নিয়ে আসলো মামা ছিল, যাক বেরোলাম আসলাম, আবার চারবার হলো, আবার চাকরিতে গেলাম, কোথায় ছিল অস্ত্র ছিল, আবার চাকরি শুরু করলাম, কাজ করতেছি, নাইনটি ফাইভ আসলো
জি,
নাইনটি ফাইভ আসলো, নাইনটি ফাইভের আপনার পয়লা বৈশাখ চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখের দিন পুতুল, তার আগের দিন পুতুলকে বলে দিলাম তোমাকে নিয়ে আমি কালকে ঘুরবো, হয়তো আমার জীবনে শেষ ঘুরে তোমাকে নিয়ে কালকে, তখন আমার রেস্পা আছে, তখন ওকে নিয়ে আমি সারাদিন ঘুরলাম, বিকালে ওকে নামিয়ে দিলাম যাও চলে যাও, তখন আমি এসে বসে রানীর বাপের হোটেল আছে কাজীপাড়ায়, ওইখানে আমি স্টিক বানায় খাই পিছনে, হোটেলে চা খাই পিছনে স্টিক বানায় খাই, তখন আবার হিরোইন ছেড়ে দিয়েছি, ট্যাবলেট ছেড়ে দিয়েছি, গাঁজা খাই মাঝে মধ্যে, মাঝে মধ্যে গাঁজা খাই আর ইয়ে খাই কি বলে ডালটা খাই সেন্সিটিভটা, সেন্সিটিভ কন্টিনিউ, আর গাঁজা খেলে তো পুরো পাখা হয়ে যায়, যাক তারপরে নাইনটি ফাইভে পুতুলে বিয়ে হয়ে গেল হঠাৎ করে, আর পুতুলে আম্মাও পছন্দ করতো,
তখন মুন্নির কি অবস্থা?
মুন্নির আর কোনো খবর নেই, এখনো কোনো খবর নেই,
ওকে,
পুতুলের আম্মাও রাজি ছিল কিন্তু পুতুল আমার দুই বছর বড় ছিল, আম্মা এখন বলে যে আমি সবচেয়ে জীবনে ভুল করছি, তখন এখন তো বুঝি আম্মা, তারপরে নাইনটি ফাইভে মিরপুর কাজীপাড়ায় আমি বসে গা দেখাচ্ছি, তখন আমার জুনিয়র বেশ কিন্তু আমার তুমি তুমি করে বলে, তখন আমার ডিমান্ড একটু কমে গেছে, জানে যে আমি নেশা করি এখানে,
সেই সময়টা কি আপনি পুরোপুরি বাবুর কাছ থেকে অফ?
অফ, হ্যাঁ, এর জন্য আমার একটু ইয়ে কমে গেছে, তখন জুনিয়র পোলাপন, তখন ওদের সাথে আমি ফ্র্যাঙ্ক হয়ে যাই, ওদের সাথে আমি নেশা টেশা করি, তা ওরা আমার সাথে পাল্টি দেওয়া ফলে, তা ওইখানে একদিন বসে রয়েছি, তা জনি জেনারেল স্টোর কাজল যে মালিক এখনো তার দোকান আছে পশ্চিম পাড়ে, আমার মার হাতে রান্না না খেলে তার ভালো লাগতো না, ঈদ পার্বণ আসলে এত প্রশংসা করতো, তা সে কাজলের দোকানে যা বললাম কাজল ভাই একটা পেপসি দেন, ক্যাডবেরি দেন, আর আইসক্রিম দেন, চকলেট দেন, ইগলু ইগলু না সরি পোলার, কারণ পোলার খুব পপুলার, পোলার দেন, তোরা বাকি দন দেবো না, মেজাজ এসে খারাপ, কি ভাই বেটা কেলে বাকি দিবি না, বাইরেই রড দেওয়া দিল বাড়ি, ইচ্ছা মতো বাইরে এলো কতক্ষণ সবাই মিলা, আমার একা পায়া ইউনুস কাজী, কাজী বংশের নাম করা, টিঙ্কুর ফাঁসি চাই, টিঙ্কুর ফাঁসি চাই, সন্ত্রাসীর ফাঁসি চাই, সন্ত্রাসীর ফাঁসি চাই, পুলিশের গাড়িতে উঠাই দিল পা ভেঙ্গা,
পুলিশ
পুলিশের গাড়িতে উঠাই দিল
পা ভেঙ্গা আপনাকে?
হ্যাঁ, ওকে, নিয়ে গেল, পরে আমাকে নিয়ে আসলো পঙ্গুতে, ডান পায়ের মধ্যে আমার ইয়ে লাগানো হ্যান্ডকাপ, ডান পায়ের মধ্যে হ্যান্ডকাপ, বেডের মধ্যে লাগানো, একজন পুলিশ বসা, আমি আম্মা আগে বেল করো এটা খুলো, আম্মা দুদিনের মধ্যে বেল করলো, খুলে চলে গেল পুলিশ, আমি হাসপাতালে এখানে ডাক্তারের পা দেখে বললো যে ইয়ে ঢুকাতে হবে, ৩০০০ টাকা দিয়ে বানায় নিয়ে আসছে তখন ডাক্তারকে ডাকলো যে কি উপায় আছে এখানে,
প্রিয় শ্রোতায় পর্যায়ে আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, পাঁচ মিনিটের বিরতি, পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব একেবারে শেষ পর্বে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, যিনি তার মূল্যবান মতামত জানাবেন, টিঙ্কুর ঘটনা তিনি এতক্ষণ ধরে শুনছিলেন তার মতামত আমরা একটু পরেই জানব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ, চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2 Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
আপনাকে বলছি, যদি আপনি মনে করেন কনফেস করবেন, সমাজকে সচেতন করবেন, সেটা আপনার পরিচয় গোপন করেও আপনি করতে পারেন। এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না হোক, কিংবা আপনি বলতে চান আপনি যে অপরাধী হয়েছিলেন তার পেছনে আপনার নিজের কোনো হাত ছিল না, কিন্তু আপনার নিজের জীবনটা একেবারে ধ্বংস হয়ে গেছে। আপনি আসুন আমাদের এখানে, নির্ভয়ে বলুন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত আপনার জীবনে কি হয়েছিল। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনি প্লিজ ফোন থেকে যে কথাগুলো শুনতে পাবেন সেটা হচ্ছে আপনার এখানে কথা রেকর্ড করার নির্দেশনা। খুব মনোযোগ দিয়ে শুনে আপনার কথাগুলো আপনি রেকর্ড করবেন এবং অবশ্যই আপনার সেল নাম্বারটি মুখে বলতে ভুল করবেন না, কারণ আপনার সেল নাম্বার না দিলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো না। আমরা আবারও ফিরছি টিঙ্কু আপনার কাছে। হ্যাঁ বলুন, তারপর
ডাক্তার আসলো। ডাক্তার বললো হ্যাঁ বা ভালো হবে, কিন্তু অনেক টাইম লাগবে, 2 বছর। কিভাবে? পুরো পা প্লাস্টার করে দেবো, আর যে জায়গায় ইয়ে হয়েছে এই জায়গাটা খালি খোলা থাকবে, এই জায়গাটা ড্রেসিং হবে মাঝে মধ্যে। আমি ঠিক আছে এইভাবে 2 বছর একবার পারবেন? আমি হ্যাঁ পারবো। করে দিল পুরো পা। ও মা, 1 মাস পরে দেখি পা চুলকায়, আমি আর পারি না, এত ওজন। যখন এটা শুকাইছে এটা নিয়ে আসতে পারি, ইয়ের ক্যাচিং দিয়ে জানতে পারি না, চিল্লা চিল্লি মার সাথে কেউ আমার সামনে আসে না, ডরে যা পাই ভাইঙ্গা চিরা সব ফালাই দিই, এরকম অবস্থা। পরে অর্ধেক টাকাইটা ফাললাম, হাঁটু পর্যন্ত মানুষের হাঁটু পর্যন্ত কাটলাম। পরে তোমার সঙ্গে নিয়ে গেলো আম্মা, উনি এক্সরে করলো, দেখলো এক্ষুন কাট, যাও তোমার পাঠি। আমি কি মোটরসাইকেল চালাতে পারবো? মোটরসাইকেল না, ফুটবল খেলতে পারবো তুমি, আর সমস্যা হবে না। আসলাম, ভালো হলাম, সুস্থ হলাম, ঠিক হলাম। তারপরে 97 আমি বললাম, মা তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও বাংলাদেশ থেকে বাইরে যেখানে ইচ্ছা পাঠাও, আমি জিজ্ঞেস করবো না, কি বলো? আমি নাহলে মরে যাবো ক্রসে, আমার ফালাই দেব ক্রসে, নাহলে ছেলে মেরে ফেলবো আমার। তার কিছু আগে ওই আপনার মালিবাগ কুমিল্লাপট্টিতে রিভলভার নামিয়ে গুলি করছিলাম, আমি করছিলাম। তাহলে 1 মাস ঘরে বসে থাকবি, যা লাগবে সব ঘরে আসবে, বাইরে দিয়ে ওকে খাইল। পরে আমি জানি না কোথায় যাবো, আম্মা বললো কালকে যা মেডিকেল করে আসবি, 11 নম্বর রোড বানানি, এত এত এই কি কিছু জিজ্ঞেস করবে। মেডিকেল করে আসলাম পাস, যখন আসলাম ইয়েতে বনানিতে, তখন আমার রাজ পোকরাজ যে পাঠাচ্ছে আর কি দোয়ার বাড়ি, তখন আমি জানলাম যে আমি সৌদি যাচ্ছি ক্যাটারিং কোম্পানিতে এয়ারবেসের হেড ওয়েটার। 25 জনের দায়িত্ব আমার, 8 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া সব ফ্রি, চারশো রিয়াল বেতন, আর 8 ঘন্টা ডিউটি, আর হলো যে 16 ঘন্টা থাকে এটা হলো পার্ট টাইম যা করছি তোমার
ব্যাপার।
ওখানে যে আছে 6 মাস কাঁদছি, কিছুই বুঝি না, আরবি। তারপর যখন আরবি শিখলাম, দাঁড়িয়ে রাখলাম, হজ করলাম, নবীর হজে ইয়ে করলাম, 2-4 বার ইয়ে করলাম।
আপনি সৌদি আরব গেলেন?
হ্যাঁ।
ওকে,
6 বছর ছিলাম। শিলাকে কথা দিয়ে গেছিলাম, ও শিলার সাথে এখানে সম্পর্ক হয়ে গেছিল আমার।
শিলার সাথে?
শিলার সাথে সবাই জানতো শিলাকে আমি বিয়ে করবো, সবাই A to Z সবাই জানতো, কিন্তু দৈহিক কোনো সম্পর্ক হয়নি।
শিলা কি আপনার সম্পর্কে সব জানতো? মানে
হ্যাঁ সব জানতো, সব জানতো, সব জানতো, সব জানতো।
ওকে,
তারপর ওর নাম, ওর নাম সব যখন সব পুরো হাত তো রিজেক্ট করছি, দেখাইছি, ও চেইতা আপনি আমার সামনে আর কোনোদিন আসবেন না। পরের দিন এসা আমার খুব আদর টাদর করে ইয়ে করে, ঠিক আছে তুমি বিয়ে করো না, আপনি ঘুরে আসেন। 3 বছর হইতো। আমি আবার মিথ্যা কথা বলছিলাম ওর কাছে একটাই, যে আমি আমেরিকা যাচ্ছি, সৌদি যাচ্ছি এটা বলিনি, যে আমেরিকা যাচ্ছি আমি। আর বলছি আম্মাকে, বলছি আম্মা ওকে তুমি আমার ফোন নম্বর দিবা না, ঠিকানাও দিবা না, যদি চিঠি পাঠাতে হয় চিঠি তোমার কাছে দিবে, তুমি পোস্ট করে দিবা, আমি পাবো। তো কয়েকবার আসছে, আম্মা ওর ঠিকানাও দেয় না, চিঠি লিখে দেয়নি। ওর বাপের এক মেয়ে, ওর বাবা থাকে আমেরিকা, বাবা আসছে, ওর বাবা আমাকে পছন্দ করতো, বাবা এসে বিয়ে দিয়েছে। তারপরে আমি শিলার সব অনেক কষ্টে সৌদি থেকে আসার পরে 2003 দুদিন পরে দেখা করলাম যে আমি কি করবো। দেখো আমার 10 মাসের মেয়ে রেখে আসছি তোমার সাথে দেখা করতে, আমি কি ওকে ফেলে তোমার করতে চাও? আমি না, আমি তোমার জীবন নষ্ট করতে চাই না, আমি কি করবো বলো? তুমি যদি বিয়ে করো আমি সবচেয়ে খুশি হবো। আমি যা তোমার কথা দিলাম, আমি 7 দিনে বিয়ে করবো। বড় বোনকে ফোন করলাম, যদি আমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়, যদি ফ্যামিলি কোনো অপমানিত হয়, এটার জন্য আমি যাই থাকবো না, 7 দিনের ভিতরে আমাকে বিয়ে করাতে হবে।
ওকে,
বড় বোন বিয়ে করতে এলো বিবাড়িয়া টাউনে, ট্যাঙ্কের পার্ক। দুলাভাইকে ফোন করলো, দুলাভাইয়ের মাকে ফোন করলো, তাতে মেয়ে দেখেন, কেন আছে, 2 জন আছে, খালা আছে, ভাগ্নি আছে। গেলাম, দেখলাম পছন্দ হলো খালাকে, সবাই জানে আমি ভাগ্নিকে বিয়ে করবো, কিন্তু খালার চুল দেখে আমার মাথা খারাপ। দেখি দেখি
মানে ঠিক বুঝলাম না, সম্পর্কের এক ধরনের খালা
না আপন খালা ভাগ্নি দুইটা
মানে ওনার খালা ভাগ্নি আপনার খালা তো
না এবং আমার বোনের হলো আপনার ফুফাতো ননদ। তোর চুল দেখি যে মাটির সাথে দেখাচ্ছে, আমাকে মনে মনে ওইটা কে ওইটা রুমা, আমি একটু কথা বলা যাবে কি কস, আমি একটু কথা বলবো। ডাক্তার আসলো, আমি আমার দৃষ্টান্ত বললাম, তো আমার ফ্যামিলি যেখানে দেবে সেখানে আমি আমার বড় বোনকে ডাক দিলাম, ফিল বাপা আমি ওকে বিয়ে করি। বড় বোনকে ডাক দিল আমার দুলাভাই, তো দাদা যেখানে আসছে এখানে আমার কথা নেই। বড় বোন সব নিয়ে গেছিলো আংটি আংটি শাড়ি শাড়ি পরা দিয়ে আসলো, ওর বাড়িতে ওর হলো, আমার বাড়িতে আমার হলো। তখন আমি রামপুরা থাকি, রামপুরা কংমুনে আমার বৌভাত হলো, বিয়ে হলো আপনার 2003 সালের 19 তারিখ।
19 বউ কি বিয়ের আগে আপনার এই লাইফ সম্পর্কে জানতো
না
কিছুই জানতো?
রাত্রেবেলা আমি বাসরাতে বলছি, আমি সব
বাসরাতে সব বললাম
এ টু জেড সব।
ওকে, বলার পর
সে বললো যে যাওয়ার হয়ে গেছে, আমি এখন তোমাকে ফুলফিল করে দেবো সবকিছু, সব ভুলে যাও।
ওকে,
তারপর তার সাথে আমার সংসার চলতে থাকলো, আমি শেয়ার ব্যবসা ঢুকলাম আবার। তারপর আমি না দেখলে তো হবে না, আমি আবার ইয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিকাদি করতাম 2004 থেকে।
ওকে,
তারপরে শেয়ার বাজারে 50 লাখ টাকা ধরা খেলাম।
কত সালে?
এটা হলো সৌদি থেকে আসার পর।
50 লাখ টাকা ধরা খেলেন কোন সময়? এটা
2003 ইনভেস্ট করলাম, 2005 থেকে আমার 1 লাখ টাকা আছে। টাকা নিয়ে আসছিলাম কিছু, আর সৌদি আরবে যখন আমি ঢুকছি তখনই আল্লাহর কাছে একটা ওয়াদা করছি, আল্লাহ তুমি আমাকে সব কাজে নিও, শুধু 1 টাকা ছাড়া নিয়ে ছাড়া, আমি এই কাজটা যাইনি। আর সৌদি আরবে আমি এমন কোন কাজ নিয়ে জানা করিনি। আমি শুধু একমাত্র এই জিনিসটা ছাড়া। তারপরে আসলাম, সংসার চলতেছে, মার খেলাম, আবার ড্রাগস শুরু করলাম, বেনা খেতাম তখন সিটি পলির ঠিকাবে নাম আনলে নেই হিরোইন। তখন বাবা আসলো, বাবা জিপি, তারপরে WY। এখানে ছিলাম আমি 4 মাস, শুধু খাওয়া দাওয়া ঘুমাইছি আর ওষুধ, সুস্থ হতে পারিনি আবার ধরলাম। তারপর দিল প্রশান্তি গোড়ানে আলম বম্বুল স্পট, ওইখানে ওইখানে 4 মাস থাকলাম। এরকম কাঠ হয়ে গেছে, গেলাম মারা যেতাম, আল্লাহ বাঁচিয়ে দিতাম, আম্মা নিয়ে আসলো এখান থেকে, ওইখান থেকে সুস্থ হয়ে আবার আসলাম, আবার ধরলাম। তারপর দিল সাপোর্টে, কানসাপোর্টি, আপনার সুভাষ ভেলের পাশে কানাপট্টি বলে, নাসির ভাই MD সাপোর্টে, ওইখানে করলাম, সুস্থ হলাম, ফিট হলাম পুরো। ওইখানে আমাকে ভলেন্টিয়ার বানিয়ে দিল।
ওকে,
আমি ওইখানে শিক্ষক হয়ে গেলাম, হাই রিক্স ক্লাস নেই, এখনো নিয়ে যাবে।
ওকে,
কোন 1 ঘন্টা পরে কি ক্লাস নিবা, হাই রিক্স, আর মাঝে মধ্যে মর্নিং মিটিং নেই সকালে, অসম্ভব। আমি তো বিশ্বাস করি না, মা তো সে তো জানে, আর আমার মার রাশিও মেষ, আমার রাশিও মেষ আরটিএস।
ফাইন, আমরা বুঝতে পারছি যে আপনার প্রেজেন্ট লাইফ আপনি চলে এসেছেন। তাহলে ছোট ছোট কিছু প্রশ্ন আপনি করে ফেলি। প্রশ্নটা হচ্ছে, আপনার সংসার জীবনে কে কে আছে, মানে আপনার স্ত্রী ছাড়া আপনার কোন সন্তান সন্ততি?
আমার সন্তান একটা, আমার ছেলে ফরদিন খান অনন্ত, ওর বয়স 13, এবার গোল্ডেন এ প্লাস পেয়েছে, 4 বার কোরআন খতম দিয়েছে, এবার 13 পারায় আছে।
আচ্ছা, আপনার স্ত্রীর সাথে কি আপনি থাকেন?
না, আমি অফিসে, আমি প্রাইম ব্যাংকে চাকরি করেছি, ন্যাশনাল ব্যাংকে চাকরি করেছি, হঠাৎ আমি এসে দেখি তালা দেওয়া, কি ব্যাপার দিদি, সাবজেক্ট থাকতাম, ও আমাকে বলতো তুমি আমাকে মাসে 10,000 দিবা আর বাকিটা ও সেলাই কাজ করতো ঘরে বসে, ডেইলি 200-300 টাকা আমার চলে যেত, সুন্দর 20,000 টাকা আমার সংসার চলে, 15,000 টাকা আমার সংসার চলে যেত। আমার ইনকাম ছিল মাসে মনে করেন 20-25 হাজার টাকা। তা না বলে বোনের বাসায় ভাগ্নির বাসায় এখানে ওইখানে চলে যেত, ফোন করে তো বলবা যে আমি যাচ্ছি তুমি এসে খায় নিও, আগে দেখতাম তখন আমার মেজাজ খারাপ হয়ে যেত।
সবকিছু স্বীকার করতে আসছেন, আপনাকে আমি ছোট করে জিজ্ঞেস করি, আপনি বইয়ের গায়ে হাত তুলতে?
হ্যাঁ, অনেক পিটেছে আমি।
কত বছরের সংসার আপনাদের?
দশ বছরের সংসার।
আপনি ড্রাগ নেওয়ার পরে তার সাথে কোনো অমানসিক অত্যাচার করেছেন?
হ্যাঁ করেছি, সেও করেছে, আমাকে মারছে, অনেক পিটেছে আমাকে।
প্রথমেই তো আপনার গায়ে হাত তুলি
না,
আপনি তুলেছেন?
হ্যাঁ প্রথমে আমি তুলেছি।
তো আপনারা যখন মারামারি করতেন আপনার সন্তানটা কোথায় থাকতো?
না তখন আমার সন্তান ছোট, বুঝতো না,
আপনার জীবনে যেগুলো ঘটে গেছে আপনার সন্তানের জীবনে সেটা রিপিট হচ্ছে
না? পরে যখন সন্তান বুঝতে শিখছে তখন থেকে জিনিসটা আবার অন্যরকম হয়ে গেছে, তখন আমাদের ঝগড়া হচ্ছে কিন্তু মারামারি হচ্ছে।
আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনার ওয়াইফের অ্যাটিটিউডের দ্বারা আপনি স্যাটিসফাইড ছিলেন না, এবং একইভাবে আপনার ওয়াইফও আপনাকে দিয়ে স্যাটিসফাইড ছিল না।
স্যাটিসফাইড ছিল শুধু একমাত্র ড্রাগ, কিন্তু বাসায় করতাম না, আমি তোমার সঙ্গে ঠিক সব ঠিক আছে, সে পছন্দ করতো না এটা, কিন্তু আমি
তার স্বামী
না 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 আমি যে জায়গায় বিয়ে করেছি সেটাই তো ড্রাগসের আরো, আমার শ্বশুরবাড়িতে যেতে 25টা স্পট পড়ে।
সি ড্রাগ আমি যতদূর জানি হিরোইন যে তৈরি করেছে সে কখনো হিরোইন নেয়নি। সো এরকম কথা জীবনে বহুবার আপনি দিয়েছেন কিন্তু আপনি সেটা থেকে পারেননি। তো কত বছর হলো এই ড্রাগ নেওয়া সব মিলিয়ে?
আমি 87 থেকে ড্রাগ নেওয়া শুরু করেছি।
87 থেকে আমি যদি বলি রিসেন্টলি কি আপনি নেন?
না এখন আমার কোনো।
কত বছর যাবত নেন না?
আমি 1 তারিখ থেকে ড্রাগ টোটালি ছেড়ে দিয়েছি।
কোন 1 তারিখে?
এই যে
১৬ বছর আপনি ড্রাগ নিলেন, আমাকে এক লাইনে বলেন তো আপনি কি পেয়েছেন ড্রাগের কাছ থেকে?
কিছু পাইনি, জিরো, মান সম্মান গেছে, টাকা গেছে, নিজের দেহ নষ্ট হয়েছে, সব গেছে।
29 বছরও আপনি এখান থেকে সরতে পারলেন?
এখন পেরেছি ইনশাল্লাহ।
আসলে পারবেন
ইনশাল্লাহ? কিবিয়া ভাই আমি টিঙ্কু, আমি হাজিরাবাগের ছেলে।
না কিন্তু আপনি যেভাবে কথা বলেন অনেকেই বিলিভ করবে না আপনি।
হ্যাঁ আমি আমার মায়ে আমাকে বাচ্চাল বলে।
আমি না না বাচ্চালের জায়গা থেকে না, মানে
না আমি জোরে কথা বলেছি
থেকে সরে আসতে পারছেন, এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার অ্যাটিটিউড দেখে এখনো অনেকেই বিলিভ করবে।
দেখা হচ্ছে এখন আমি টিঙ্কু
আপনার সমস্ত ডকুমেন্টস আমরা দেখবো, আপনি একটু বসুন প্লিজ, বসুন। আমি সেটাই বলছিলাম যে আপনার জায়গা থেকে আপনি যেভাবে হাইপ নিয়ে মুভ করছেন সেটা আসলে যে আপনি ডাক থেকে।
আমি কক্সবাজারে গিয়েছিলাম সাপের ছবি নিতে, আমি দেখে আমি মাপছি
মানে সাপের ছোবলে কিভাবে,
মানে যখন ড্রাগ কোন ড্রাগসার নেশা হয় না, ইন্ডিয়ান সাপ আপনি বাঁশি বাজে না বাঁশি, এরকম বাঁশির মতো পাইপ থাকে ঢুকায় দেয় জিততে বাইবে দেয় সাপটা একটা ছোবল মারে,
মাই গুডনেস,
বাস আপনি 3 ঘন্টা আপনি শুয়ে থাকেন, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা যাত্রী জানিতে পারে। গোপীনাথপুর কসবা আমি নিজে গেছিলাম, আমার ফ্রেন্ড নিচে আমি দেখে আমি মাপছি, জীবন আমি 2টা ড্রাগস নিয়ে শুধু সাপের ছোবল আর শুই বাস আর সব নিচ্ছে।
ঠিক আছে, তো 29 বছর নিয়ে আমরা কথা বলছিলাম, ফাইন। এখন আপনি কি করেন, পেশা কিছু করছেন?
MBS
কি জিনিস?
মার বেকার সন্তান।
সো আপনি আপনাকে এখন আপনার মা চালাচ্ছেন?
এখন আমি মা আছি, 7-8 মাস ধরে আমার মার উপরে আমি ডিপেন্ড।
আপনি আলাদা থাকেন নাকি মার সঙ্গে থাকেন?
আলাদা থাকি।
আলাদা কেন?
কি বললাম যে আমার মাকে আমি কি বললাম আপনাকে বলছি না, যে সব মা ভালো, আমার মতো মা জানি প্রত্যেকটা ঘরে হয়, আমার মতো সন্তান জানি কোনো মার গর্বে না।
আপনার মা আপনার অনেক অ্যাটিটিউডই আছে যেটা হয়তো নিতে পারেন না, যে কারণে আপনাকে আলাদা
থেকে? না না না, আমি নিজে আলাদা হয়েছি।
কেন হয়েছি?
ইচ্ছা করে হয়েছে, আমি আমার বোনদের অনেক টর্চার করেছি কিন্তু বোন আমাকে সবাই আমাকে ভালোবাসে।
আমি বুঝতে পারছি
আপনি ফ্যামিলিকে আমি টর্চার করেছি।
আপনি ড্রাগ নেওয়ার কারণে যা করেছেন সেটা বর্ণনা দিন, আমি বুঝতে পারছি সেটা সেটা আপনি হয়তো।
তারপরে 6 বার জেল, টাকা পয়সা, মেডিকেল, থানা, পুলিশ, মারপিট, কোবাকুবি, গ্যাঞ্জাম, কিবরিয়া ভাই, এগুলো তো মানে 1 লাখ যদি আমি আমার পুরো লাইফ হিস্ট্রি আপনাকে বলতে যাই।
কি পেলেন শেষ পর্যন্ত?
জিরো, কিবরিয়া ভাই। এখন যে কদিন বাঁচবো আল্লাহর কাছে এতটুকুই বলি, ই আল্লাহ সৎভাবে নবীর তরিকায় আমার রসুল পাকের তরিকায় হুজুর পাকের তরিকায় যেন চলতে পারি।
আপনি নামাজ পড়ছেন, ধর্মের পথে এসেছেন, কতদিন যাব?
আমি ছোট থেকে
5 বছর নামাজ পড়তেন?
হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে আমার যখন বয়স 8 বছর তখন থেকে নামাজ।
তারপরেও আপনি এই ধরনের কাজ করে বেরিয়েছেন?
আমি নামাজ পড়তাম, কোরআন শরীফ অর্ধেক পড়ে আর পড়িনি।
ঠিক আছে, প্রিয় শ্রোতা, এই হচ্ছে টিঙ্কুর জীবনের অপ্রিয় সত্য। এবং এই টিঙ্কুর ভবিষ্যৎ আসলে কি হবে আমরা জানি না, তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, যেটা সবসময় বলি, টিঙ্কুর মতো যেন আপনার ভবিষ্যৎটি না হয়, যে কথাটা টিঙ্কু নিজেও বলেছে। আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
সাধারণত আমরা যা কাহিনী শুনি যে অশিক্ষিত বা দরিদ্র পরিবারে তা আমাদের মার পরিবার বা বাপের পরিবার পরিবার এসেছিল। তবে যে জিনিসটা হচ্ছে যে পরকীয়া প্রেমের ব্যাপারটা এটা যে শুধু কেবল নিজেদেরকে ক্ষতি করে তা না, এটা পরিবারকে এবং সন্তানদেরকে ক্ষতি করে। আমরা এমনকি ইদানিং যে ঘটনাটা আমরা এখন দেখতে পাচ্ছি যে নিজের মা নিজের দুই সন্তানকে হত্যা করেছে, অনেকে হয়তো সন্দেহ করতেছেন যে এটা হয় মা মানসিক রোগী হতে হবে অথবা মায়ের অন্য কোথাও এমন কোনো সম্পর্ক থাকে যার জন্য সে হয়তো চরম পর্যায়ে নিজের পথের বাধা হিসাবে সন্তানদেরকে এরকম করছে অথবা এরকম। অর্থাৎ মানুষ বিভিন্ন কারণে বিপদে চলে যেতে পারে, তার মধ্যে যে মায়ের সাথে যে লজিং মাস্টারের সম্পর্কটা হয়েছিল এবং যার ফলে বাবা মা ঝগড়া হতো, এই যে অশান্তি সংসার, এই সংসারে কিন্তু এই টিঙ্কু বড় হয়েছে। অর্থাৎ সেই সংসারে সেরকম সংসারে থেকে টিঙ্কুদের মতন ছেলেরা খুব একটা ভালো পথে বা ভালো ব্যক্তিকে নিয়ে গড়ে উঠতে পারে না। এবার তারপরে তার মা আবার ওই লোকের সঙ্গে চলে গেছিল এবং তাদেরকে নিয়ে গেছিল, কিন্তু যতই সে বলুক না কেন সে কিন্তু একটা বাংলা সংসারই তখন জীবনযাপন করতেছিল। প্রথমে ছিল মা আপন মা বাবার যন্ত্রজাতি, পরে হচ্ছিল সৎ বাবার সঙ্গে সংসার। এরকম অবস্থায় এরকম পরিবেশে সাধারণত আচরণগত সমস্যা থাকে, ব্যক্তিত্ব ধরনের সমস্যা থাকে এবং সেই কারণেই তখনই তারা বখাটে হয়ে যায় বা খারাপ পথে চলে যায়। বিশেষ করে এরকম ক্ষেত্রে মাদা যেটা করে বেশি যে ছেলেকে মানে অনেক বেশি মানে পারমিসিভ হয়ে যায়, খুব বেশি ছেড়ে দেয়, যা খুশি করো, যা যেমন খুশি চলো, যা চায় নিজের দাম টান দিয়ে হলে সেগুলিকে তারা পাইয়ে দেওয়ার চেষ্টা করে। এভাবে কিন্তু আস্তে আস্তে তারা খারাপ পথে চলে যেতে পারে বা তাদের স্বভাব নষ্ট হয়ে যেতে পারে। এবং সে তাই হয়েছে, সে আস্তে আস্তে নিজেও খারাপ হয়ে গেছিল, চিন্তায় বন্ধুবাদী করত এবং অতি সাধারণ সরলীকরণ বা যেটা জানি যে যারা অপরাধে যায় তারা নেশা করে এবং যারা নেশা করে তারা আস্তে অপরাধী হয়, সেও তাই করেছে, সেও নেশা করেছিল এবং সব ধরনের নেশা করেছে। নেশা যে মানুষকে এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, নেশার কারণে সে দুর্বল হয়ে গেছে শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে সামাজিকভাবে সে হয়ে গেছে। তখন আর তার আগের যে ক্যারিশমা ছিল, আগের যে দাপট ছিল, ক্ষমতা ছিল শারীরিক এবং সামাজিক মানসিক, সে কমে গেছে। তার ফলে তারই বন্ধু বান্ধব তখন তাকে পিস্তেটা ছিল করতেছে এবং তাকে পুলিশে তখন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই যে দুর্বল হয়ে যাওয়া, এই যে পুলিশে যাওয়া, রেল খাটা, অন্যদের কাছে এসে আরো পিস্তেটা ছিল পাওয়া, এই কারণেই তার কাছে ওই পথ থেকে ছেড়ে আসার জন্য তাকে বাধ্য করেছে অনেকটা বলা যেতে পারে। সে যদি আবার দাপটের সঙ্গে থাকতে পারতো, যদি আবার সেই পৃষ্ঠপোষকতা ঠিক মতন পেত তাহলে সহজে আসতো না। আমি বারবার অনুষ্ঠানে বলে চেষ্টা করতেছি যে অপরাধীরা কখনই নিজেরা এমনিতেই সহজে ভালো হতে যেতে চায় না এবং এর জন্য প্রশাসনিক লোকেরা তার শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতো, সমাজ নিতে পারতো, পরিবার নিতে পারতো। কিন্তু আমরা খুশি হলাম যে সে এখন অনেকটাই নিজেকে শুধরেছে এবং যা উনি সত্যগুলো অনেকটা শুনে এবং সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে নিজের আপনাদের কাহিনী সবাইকে জানিয়ে উনি সবাইকে সচেতন করতে চেষ্টা করেছেন যে তারা এই পথ থেকে সরে আছে, এই জন্য তাকে সাধুবাদ দেওয়া যায়। আমরা আশা করি অনুষ্ঠান যারা শুনছেন এবং যারা এখনো খারাপ পথে আছেন, অপরাধ পথে আছেন, তারা
বেশ কিছু SMS পেয়েছি। অপু লিখেছে, ভাইয়া পারিবারিক সমস্যায় টিঙ্কুকে বিপদে নিয়েছে, জীবনের শুরুটাই ওর ছিল এলোমেলো। শাকিল মিরপুর থেকে লিখেছে, সৎসঙ্গে স্বর্গবাস। অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটা আজকে আরো একবার প্রমাণিত হলো যাহা বলিব সত্য বলিবতে। টিঙ্কু যদি বাবুর সংস্পর্শে না আসতো তবে ওর জীবনটা অন্যরকম হতে পারত। মালিহা লিখেছে, টিঙ্কুকে ধন্যবাদ দিতে চাই কারণ একটা অন্ধকার জগৎ থেকে সে ফিরে এসছে, এটা অনেক কঠিন, শুভকামনা রইল টিঙ্কুর জন্য। রনি যাত্রাবাড়ি থেকে লিখেছে, টিঙ্কু যখন প্রথমবার কিছু একটা লিখেছেন আপনি ভুলে গিয়েছিল তখন থেকেই ওর পরিবার ওর দিকে খেয়াল, বা কিছু একটা লিখেছেন আপনি ঠিক পরিষ্কার না, উল্টো পরিবার থেকে সাপোর্ট পেয়েছে। আসলে ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা বেড়ে ওঠার জন্য সঠিক পরিবেশ পায় না। নিচু চট্টগ্রাম থেকে লিখেছে, ভাই আমাদের সমাজে বর্তমানে ভয়াবহ সব ঘটনা ঘটছে, ওরা যদি সবই জেবিএসবির একটি পর্ব শুনত তাহলে আমার মনে হয় অর্ধেক অপরাধ কমে যেত, কারণ খারাপ কিছু করে কেউ কখনো নিজের বিবেকের কাছ থেকে ভালো থাকতে পারে না। জেবিএসবির জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ নিচু আপনার এই কমপ্লিমেন্টসের জন্য। টিঙ্কু কি বলার আছে আপনার, এই যে লাখো শ্রোতা আপনাকে আজকে শুনলো এবং এটি আমাদের আর্কাইভে থেকে যাবে, হাজার হাজার শ্রোতারা দিনকে দিন শুনতেই থাকবে দেশ এবং দেশের বাইরে থেকে, এবং একই সাথে ফেসবুকে অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি আপনার ছবিতে, বিভিন্ন রকমের মন্তব্য পড়েছে, আপনি নিজেও দেখেছেন, কি বলার আছে আপনার?
হ্যাঁ, আমার বলার আছে এতটুকুই যে আমি আমার জীবনে 8 তারিখ আমার 44 বছর আমি পার দেব। আমার জীবনে যা হয়েছে যা ঘটেছে আমি এখানে কি বিয়ে ভাইকে সব বলতে পারিনি সময়ের অভাবে, কিন্তু আমার জীবনী নিয়ে উপন্যাস লেখা যাবে, ছবি করা যাবে। তা আমি চাই না যে কোনো মার সন্তান আমার মতো হোক, আমি চাই আপনার কেউ ড্রাগস অন্ধতে ড্রাগস এবং মেয়েলি ব্যাপারটা, পৃথিবীতে যত গন্ডগোল সব হলো মেয়ে এবং ড্রাগস, এই জিনিসের থেকে দূরে থাকবেন। কেন একটা পরিবার ধ্বংস হয় যদি একটা ড্রাগস ইউজার থাকে সেই ফ্যামিলিতে, তাহলে সেই পরিবার শেষ। আর কোনোদিন মিথ্যা বলবেন না, একটা মিথ্যা বললে 10টা মিথ্যা বলতে হয় একটা মিথ্যা থাকার জন্য, সত্য বলবেন, সত্য যে আছে টুডে অ্যান্ড টুমরো।
আপনাকেও ধন্যবাদ জানাই আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা শেষ করব আমাদের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, তবে তার আগে মঞ্জু আমাদেরকে পড়ে শোনাবে এই সপ্তাহে কোন বন্ধুটি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন এবং কি তার বলার আছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি সাগর, চট্টগ্রাম থেকে লিখছি। আমি এসএসসি পাশ করার পর একটি মেয়েকে দেখে ভীষণ ভালো লাগে। মেয়েটিকে আমি জানাই কিন্তু সে কোনো সাড়া দেয় না, এবং সে জানায় তার পক্ষে সম্ভব না, তার পরিবারের উপরই সে নির্ভর করে। এরপর মেয়েটির জন্য অনেক জায়গা থেকে বিয়ের জন্য লোক আসত, আর আমি তাদেরকে মিথ্যে বলে বিয়ে ভেঙে দিতাম। এভাবে অনেকগুলো বিয়ে আমি ভেঙে দিই, কিন্তু নিয়তির কি নির্মম খেলা, আজ আমার ছোট বোনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এক বখাটে তার বিয়ে ভেঙে দিচ্ছে। আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি। সবাইকে অনুরোধ করব আমার মতো ভুল যেন কেউ না করে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ মঞ্জু তোমাকে চিঠিটি পড়ে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা, আমরা বারবারই একটা কথা বলি, একজনের ভুল যেন হাজার জনের সবক হয়, শিক্ষা হয়, একজনের ভুল থেকে, একজনের ধ্বংস থেকে, একজনের পতন থেকে আমরা যেন সবাই শিক্ষা নেই, আমরা যেন সেই পথ না মারাই। আজকের মতো সে কথাটি আবারও স্মরণ করিয়ে দিয়ে শুভরাত্রি বলতে চাই। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং একই সাথে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্কস প্রেজেন্স, জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব, সাথে থাকুন। আনছি কিবিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Thank you.